আসসালামু আলাইকুম, মুসলিম গ্লাস
বলেন।
পডকাস্টে আরেকটি এপিসোডে আপনাদের আমন্ত্রণ। আমি মাহবুব এবং সাথে আছে আবদুল্লাহ, এবং গেস্ট আমাদের সাথে আজকে আসাদ ভাই। আমাদের গেস্ট একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির কান্ট্রি ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এবং আইবিএ থেকে এমবিএ, ফিনান্সিয়াল সেক্টরে জব করে আসছেন এবং টেক্সটাইল এখন এইটাতে। সো ওনার কাছ থেকে অনেকগুলো অভিজ্ঞতা জানবো আসলে। বেসিক্যালি আসাদ ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আসলে সবাইকে ফার্স্ট অফ অল লিসনার যারা আছেন এবং অর্গানাইজার যারা তাদেরকে আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
একটা জিনিস আসলে মেনশন করা দরকার যে আমি যেটাই বলি না কেন আসলে আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটাকে আসলে এক্সপার্ট অপিনিয়ন ভাবা বা মানে এটাকে বেস ভাবা আসলে উচিত হবে না, কারণ আমরা জাস্ট এখানে আলাপ আলোচনা করছি। আর মুসলমান হিসেবে আসলে আমি খুব একটা উঁচু মিডিয়াম ধরার লোক না, তো আমার কথাবার্তাকে কোন ধরনের রেফারেন্স ভাবা এটা আসলে ভুল হবে। নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, নিজের ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলা, নিজের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করা, সেগুলোতে আমার এখানে মূল উদ্দেশ্য থাকবে। তো কারণ অনলাইনে আসলে ইসলাম নিয়ে কথাবার্তা বলা বা যে কোনো পয়েন্টে কথাবার্তা বলা আজকাল অনেক রিস্কি থাকে এবং সেটা দেখা যায় অনেক সময় কনফিউশনের প্লাস হচ্ছে আপনার একটা কারণ হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। আশা করি আমি এই ধরনের কোনো কারণের এই ধরনের কোনো ঘটনার কারণ পাবো না আশা করি। তো এটা হচ্ছে আমার প্রথমে, আর আসার উদ্দেশ্যটাও আসলে বড় ভাইয়ের রিকোয়েস্ট রাখা। বড় ভাইয়ের হয়তো মনে হয়েছে যে আসলে আমি কিছু জানি, যদি আসলে আমি কিছু জানি না তো ওনার এই ধারণা আসলে ভাঙা দরকার যে আমি কিছু জানি না, এই জন্য আসলে আজকে জানলাম। থ্যাংক ইউ মাহবুব ভাই এবং সবাইকে আমাকে দেখার জন্য।
ও আমাকে আসলে বড় ভাই বলার চেষ্টা করতেছে, কারণ হলো আমাদের ঢাকা কলেজের মানে কয়েক ব্যাচ জুনিয়র, সো ওই হিসাবে আমি বড় ভাই। এনিওয়াইজ, আচ্ছা প্রথম প্রশ্ন, আমরা এখানে আসতে বললাম আপনাকে, আপনি করে বলি আপনাকে আসতে বললাম, না অসুবিধা নেই, আপনাকে আসতে বললাম, আপনি রাজি হয়ে গেলেন আপনার ওপিনিয়ন দিতে। আপনার ওপিনিয়ন আসলে এতটা গুরুত্বপূর্ণ কিভাবে মনে করেন, মানে কেন মনে করেন?
আচ্ছা, এটা হচ্ছে যে ওপিনিয়ন আসার মূল কারণটা এটাই হচ্ছে যে প্রথমে যেটা বললাম যে বড় ভাই রিকোয়েস্ট না করতে পারিনি।
আচ্ছা
আর আপনার আমার ওপিনিয়ন ম্যাটার এই কারণে করে যে আসলে আমি নিজেকে সারা জীবনই এই চাকরিজীবী ছিলাম, তো চাকরি রিলেটেড অনেকগুলো ইস্যু আমরা সবসময় ফেস করি, যে যেটা ফেস করি হচ্ছে
আচ্ছা
ইথিক্যাল ইস্যুগুলো এবং ইথিক্যাল ইস্যুগুলো আসলে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি বা জব ওয়ার্ল্ড আসলে কিরকম, এটা নিয়ে জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা। আমার ওপিনিয়ন ম্যাটার করে আমি মনে করি এই কারণে। আর অনলাইনে আসলে কিছু বলাটা আমি যেটা আগে বললাম রিস্কি, কারণ আগে এরকম ছিল যে 2013-তে সবাই একসাথে ছিল, আমরা যেটা দেখছি যে একটা সামান্য ইস্যুতে সবাই একসাথে ছিল। তো ধীরে 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 আগে লেখার চেষ্টা করতাম, আপনি তো জানেন, তারপর
হ্যাঁ
লেখা বন্ধ করে দিতে আসলে উদ্দেশ্যটা এই কারণে যে কোনো কিছু তো আসলে সলভ হয় না, দেখা যায় মানুষের মধ্যে আরো বিভেদ বাড়তেছে। আপনার সাথে হয়তো বা আমার 100%-এর মধ্যে 99% মিলে, 1% মিলে না, কিন্তু কোন একটা ঘটনা এরকম একটা তৈরি হবে যে আপনার ওই 1%-এর সাথে আপনার সাথে আমার তর্ক তৈরি হবে, আপনার সাথে আমার দূরত্ব তৈরি হবে। এই জন্য কোনো কিছু নিয়ে কথা বলা এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করাটাও আসলে এখন রিস্কি হয়ে গেছে, দেখা যায় ভাই ভাই দূরত্ব তৈরি হয়। তো
আসলে সবার সবার ল্যাঞ্জা বের হয়ে গেছে।
টপিক থেকে কোশ্চেন থেকে একটু আলাদা হয়ে গেলাম, তো মনে হয়েছে যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে হয়তো বা কথাগুলো ফ্রাঙ্কলি বলা যাবে এবং সামনাসামনি কথা বললে বা মানে ভয়েসে কথা বলে যেটা হয় আপনার দূরত্বটা কমে আসে, ওপিনিয়ন গুলো শেয়ার করা যায়, এই কারণে আসলে আর আসা।
হ্যাঁ, আমি সবাইকে বলি যে এই অ্যাট লিস্ট ভয়েস অর পার্সোনালি ইন পার্সন ইন্টারঅ্যাক্ট করতে, কারণ এই লেখার মাধ্যমে সবাই একটা লাইন দুইটা লাইনে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, কিন্তু একবার কারোর সাথে দেখা হইলে অথবা অ্যাট লিস্ট অডিওতে কথা হইলে ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, উইচ ইজ গুড।
কিবোর্ডের আড়ালে থাকলে আসলে অনেক কিছু লেখা যায়, কিন্তু সামনাসামনি কথা বলার সময় একটু ভিন্নই হয় আসলে ব্যাপারটা।
এবং সামনাসামনি তাহলে রিসপেক্টটা থাকে, যখন তুমি কথা বলতেছে তখন কিন্তু আপনার প্রতি আমার একটা রিসপেক্ট থাকে। কিবোর্ডে লেখার সময় আসলে কোনো রিসপেক্ট থাকে না, যারা যা মন চায় তাই বলে, ঠিক আছে, কোনো বড় ছোট কেউ কিছু মানে না, এই থেকে আসলে দূরত্ব তৈরি হয়। জিনিসটা এত খারাপ হয়েছে মানে আমি এটার একটা আমি নিজের একটা এক্সাম্পল দিই, আগে যেরকম ছিল অনলাইনে যখন ছিল না, তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষের কাছে ভালো মন্দর অপশন গুলো খুব কম ছিল, কোন একটা ইস্যুতে আপনার হয়তো বা মানে এ কিংবা বি দুইটা ওয়ে আছে, যে এ হইতে পারে মানে একটা কোন একটা জিনিস ঠিক হবে নাকি ভুল হবে এটার প্রবাবিলিটি আপনি 50% ধরতে পারেন বা 40%। এখন যেটা হয়েছে 100টা মতামত বের হয়েছে, মানে এখন ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 99% আর ঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1%। কোন একটা ইস্যুতে এত বেশি আলোচনা হয়, এত বেশি ভাগ হয়, এত বেশি ডিসকাশন হয়, এটা নিয়ে আসলে সুস্থ ভাবে আলোচনা করার কোনো অপশনই নেই, কোনো অপশনই নেই।
ডিসএগ্রি করতে মজা বেশি পায় ইদানিং। ধরেন আপনি জিজ্ঞেস করেন যে আপনার নামটা কি, বলবেন আসাদ। আমি যদি জিজ্ঞেস করি আপনার নাম কি আসাদ, আপনি বলবেন আমার নাম আসাদ কিন্তু এখানে একটু ঝামেলা আছে, তো একটু ডিসএগ্রি করতে মজা পায় সবাই। এনিওয়েজ ব্যাক টু শো, সো আপনি অনেকগুলো সেক্টরে কাজ করছেন অলরেডি, এই ওই এই আপনি নিজের মুখে বলেন আসলে কি কি সেক্টরে কাজ করলেন এবং শর্ট এক্সপিরিয়েন্স শুরু থেকে।
শর্ট এক্সপিরিয়েন্স আমি শুরু করছিলাম টেক্সটাইল লাইনে, টেক্সটাইল লাইনে করার পরে মার্চেন্ডাইজিং এ ছিলাম কিছুদিন, এরপরে অল্প কিছুদিন টিচিং করলাম, টেক্সটাইল পড়ালাম, এরপরে চলে গেলাম হচ্ছে দেশের বাইরে মানে ফরেন এক্সচেঞ্জে কাজ করলাম 1 বছর, এরপরে পেরোল নিয়ে কিছু কাজ করলাম, এরপরে দেশে চলে আসলাম, দেশে এসে জয়েন করলাম একটা আইটি কোম্পানিতে, আইটি কোম্পানিতে প্রায় 1.5 বছর, এরপরে এরপরে চলে গেলাম হচ্ছে ইনভেস্টমেন্ট মার্চেন্ট ব্যাংক, ওইখানে প্রায় 5 বছরের ক্যারিয়ার, এরপরে চলে গেলাম ট্রেড ফাইন্যান্সে, ট্রেড ফাইন্যান্সে প্রায় 3 বছর, ওখান থেকে ট্রেড ফাইন্যান্সে যখন গেলাম সেটা আবার বোরোলেস টেক্সটাইল সেক্টর ছিল, টেক্সটাইল সেক্টরে আমরা ট্রেড ফাইন্যান্স করতাম বিভিন্ন ব্র্যান্ডের, ওইখান থেকে চলে আসলাম হচ্ছে আবার টেক্সটাইল সেক্টর, পিওর টেক্সটাইল যেটা এনভায়রনমেন্ট, এই আল্লাহ তালা অনেক জায়গায় মানে এই কথাগুলো জায়গায় চাকরি করাইছেন, যেটা শিখছি আর কি এখান থেকে, যে রিজিক আসলে আল্লাহ তালার হাতে, এটা এটা আল্লাহ তালা মনের মধ্যে বদ্ধমূল ধারণা দিয়ে দিচ্ছেন, আল্লাহ বিশ্বাস তৈরি করে দিচ্ছেন যে রিজিক নিয়ে আসলে টেনশন করা উচিত, কারণ এই চাকরিগুলো যে আল্লাহ তালা ম্যানেজ করছেন, কোথায় ম্যানেজ করছেন, কিভাবে ম্যানেজ করছেন আমি নিজেও জানি না, আল্লাহ তালা ব্যবস্থা করে দিচ্ছেন। এবং আল্লাহ তালার কাছে চাইলে যদি সত্যিকার অর্থে মানুষ চায় কোন একটা, যেমন আমি যখন মার্চেন্ট ব্যাংকে ছিলাম ওই সময় আসলে এই সুদের চাকরি করার কারণে মনের মধ্যে খুব অশান্তি ছিল, আমি হয়তো বা অনেকেই বলছি একটা জব অনেকে বলে বেড়াইছি, মনের মধ্যে অশান্তি ছিল এবং আল্লাহ তার কাছে দোয়া করছি আল্লাহ তাকে ব্যবস্থা করা, ফাইনালি আল্লাহ তার একটা ব্যবস্থা অনেকদিন পর। এই জন্য এখান থেকে যেটা বলতেছিলাম, রিজিক নিয়ে কখনো আসলে টেনশন করতাম নাই, থাকার ব্যাপারে বা হালাল হালামের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করা ঠিক হয় না, রিজিক যেটা আসবে সেটা আসবে, তাহলে যে অবস্থায় হোক অবস্থা করে দেয়, এটা হচ্ছে শিক্ষা এই বিভিন্ন সেক্টরে কাজ করার পর।
সো এই সবগুলো সেক্টরের মধ্যে আপনার মানে লংগেস্ট পিরিয়ডটা আসলে তাহলে এই এই ফাইন্যান্স সেক্টরে, তাই না?
বিশেষ করে আপনার মার্চেন্ট ব্যাংক স্টক মার্কেট।
হ্যাঁ, সবার তো মানে আমাদের, আমিও তো মানে এই বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমাদের অনেকের ফ্রেন্ডদের স্বপ্ন ছিল মার্চেন্ট ব্যাংকার হবে বিদেশে গিয়ে অথবা বাংলাদেশে, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে যাদের থাকে আর কি স্বপ্ন। যাই হোক, সো এই এই প্রশ্নটা আমি করতেছি আর কি, এই ফাইন্যান্স সেক্টরে তো ইন্টারেস্ট থেকে দূরে থাকা অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল এখন, এটা আমরা আসলে সবাই জানি যে ফাইন্যান্স সেক্টরে ইন্টারেস্ট আছে, কিন্তু আসলে কতটুকু আছে, মানে কি স্প্রেড, এবং আসলে আমাদের আর আরো কত কি কি জানা উচিত। একটা ওই যে মালয়েশিয়ার এক সম্ভবত ফাইন্যান্স মিনিস্টার কয়েকদিন আগে বলছিল যে আমরা হালাল হারাম খাবার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু হালাল ইনকামের ব্যাপারে কনসার্ন না, কারণ আমরা আসলে জানিও না, আমাদের এই আশেপাশে মানুষ অনেক কাছে কোটি টাকা ব্যাংকে রেখে পার মান্থ ইন্টারেস্ট হিসাবে খাইতে থাকে আর কি, মানে অ্যাজ এ ইনকাম। সো আপনি বলেন আর কি যে এই ফাইন্যান্স সেক্টরটা ইন্টারেস্টের মায়াজালের টোটাল অবস্থাটা কি, মানুষ কি কি জানা উচিত ফাঁক ফকর
মায়াজাল? একটা হচ্ছে যে আপনি যদি আমি জিজ্ঞেস করি স্ট্রেট করে যদি জিজ্ঞেস করি যে ভাই আপনি ইন্টারেস্ট যে হারাম বলছেন, কেন হারাম বলছেন, খারাপ দিক থেকে আপনি যে কোনো মানুষের পক্ষে আসলে খারাপ দিকটা বের করে মানে এই যে আপনি বললেন যে বৃদ্ধ মানুষ তার হয়তো 1 কোটি টাকা আছে,
হ্যাঁ
1 কোটি টাকা ব্যাংকে জমা রেখে তার তো আয়ের কোনো উৎস নাই, 1 কোটি টাকা ব্যাংকে রেখে সে সুদ খাচ্ছে, তারপরে যে ব্যাংকের থেকে মানুষ লোন নিয়ে ব্যবসা করতেছে, উন্নয়ন হচ্ছে, এখানে খারাপ করতে এই যে এই জিনিসগুলো আসলে যদি আমার এই উন্নয়নের প্রতি যদি লোভ থাকে, যদি আমার হচ্ছে মানে দুনিয়াবি জীবনের প্রতি যদি আমার আগ্রহ থাকে বা এটাকে যদি আমি প্রায়োরিটি দিই, তাহলে এই সুদের খারাপ দিকগুলো আসলে কখনো বোঝা সম্ভব। আপনি আপনি এটা রিপিট করতে পারবেন না যে আসলে সুদ ইকোনমির জন্য দরকার, আপনি ইন্টারেস্ট ছাড়া কিভাবে আপনি ইকোনমি ডেভেলপ পসিবল? তো এই ইকোনমি ডেভেলপমেন্ট এইগুলার এগুলার যে রেগুলার ডেফিনেশন ছোটবেলা থেকে শুনে আসছি, এই ডেফিনেশন গুলো যদি আমার মাথায় ঠিক মতো দেখা থাকে, তাহলে সেই ডেফিনেশনের উপরে বেসিস করে আসলে ইন্টারেস্ট ছাড়া লাইফ লিড করা বা ইন্টারেস্টটাকে আসলে লাইফ থেকে ইমপ্রুভ করা ডিফিকাল্ট। এই জন্য প্রথম কথা হচ্ছে হজরত সাল্লামের কাছাকাছি যে কথা আছে হাদিস, তো না হাদিস তো বলা উচিত, কাছাকাছি যেটা কথা দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত ভিতরে থাকলে আপনি সুদের প্রতি আলটিমেট যে ঘৃণাটা সেটা আসলে কেন খারাপ এটা বোঝার ঠিক।
হ্যাঁ, ওরা সবাই বলে কস্ট অফ মানি আর
অপরচুনিটি কস্ট,
অপরচুনিটি কস্ট মানে মানে এটা আপনি এটা সম্ভব না, তো এটা ছাড়া ইকোনমি রান করবে না, রান করতে পারবেন না, মানে এখন যেভাবে যে সিস্টেম চলে আসছে আপনি ইকোনমি রান করতে পারবেন ছাড়া। এই জন্য এটা আসলে কেন একটু জানা দরকার, যে আসলে সেদিন কার্যালয় দেখেছিলাম ড্যানিয়েলের মধ্যে কেন হচ্ছিল যে যে মানুষ ইসলাম থেকে দূরে সরতেছে, এটার একটা কারণ হচ্ছে যে আসলে হালাল হারাম গুলো তার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবে এটা নিয়ে আসলে চিন্তা করে না। এই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, কারণ অনলাইনে এখন আর্টিকেলের অভাব, সুদ যে আসলে মানুষের জন্য জীবনের জন্য খারাপ সমাজের জন্য কত অনেক খারাপ, এটা কিন্তু আসলে অনলাইনে ঘাটতে ঘুরি 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 আর্টিকেল পাওয়ার জন্য নিউজ পাওয়া, এই জিনিসগুলো আসলে কি হয় যে আমাদের বিশ্বাস গুলাকে শক্ত। আমি যেটা অনেকেই বলি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও জানে, আমার আসলে এমবিএ করার পরে আসলে আমার ইসলামের প্রতি আসলে রেসপেক্টটা বাড়ছে সত্যি কথা বলতে, কারণ আগে প্রশ্ন হইতো যে আসলে সুদ কেন খারাপ বা গান বাজনা কেন করা যাবে না বা মানুষ যে অ্যাডভার্টাইজ করতেছে মানে এগুলোতে সমস্যাটা কোথায়। তো একটা এমবিএ করার পর আসলে বুঝে আসছে যে আসলে এই জিনিসগুলো কিভাবে মানুষকে নষ্টের দিকে ঠেলে দেয়, কিভাবে আসলে মানুষকে মানুষের অধিকার গুলো নষ্ট করে সেজন্য খারাপ। ইটস নট যে তাকে এসে ধর্ম থেকে দূরে সরাই দিচ্ছে শুধুমাত্র, সেটা না, এটা সোসাইটির জন্য।
স্পেসিফিক এই ব্যাপারটা নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমাদের সামাজিক যে বৈষম্যতাটা, তো এই সুদের কারণে এটা কিভাবে হতে পারে? মানে আপনি আপনার চাকরির জীবনে এক্সপিরিয়েন্স থেকে একটু কিছু শেয়ার করবেন, এরকম কোন উদাহরণ থাকলে?
হ্যাঁ, এটা 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 আমি বলতেছি যে এখান থেকে আমি যেটা আমাদের যেটা হয় যে আপনার যখন একটা আপনি চিন্তা করেন একটা কোম্পানি যখন সুদ নেয়, একটা কোম্পানি যখন সুদ নেয় তখন সে কি করে, মানে আমাদের টোটাল ব্যাংকিং সিস্টেমে কি হচ্ছে, আমি টাকা ডিপোজিট রাখতেছি আর বিভিন্ন কোম্পানি গুলো সুদ দিচ্ছে তার ব্যবসা করার জন্য। যদি মনে করেন একটা জেনুইন কোম্পানি, একটা জেনুইন কোম্পানি যদি সুদ নেয় তাহলে সেক্ষেত্রে তার মোটামুটি অনেকগুলো কিছুই হয়, বাট বেসিক তিনটা জিনিস হয়, সে একটা ইন্টারেস্ট পে করে, লেটস সে 15% সে ইয়ারলি ইন্টারেস্ট পে করবে, ঠিক আছে, তার লোনের উপরে।
সুদ নেয় মানে লোন নেয় নাকি?
লোন নেয়, সরি, লোন নেয়। লোন যখন নিচ্ছে তাকে সুদ দিতে হবে হচ্ছে লেটস সে 15%। এখন তাকে তো সে যে ব্যবসাটা করবে সেই ব্যবসা থেকে যদি সে 15% এর বেশি প্রফিট না করে সে কি সুদ ব্যাক করতে পারবে? সম্ভব না। তাকে তো তাকে তো ওই এমন একটা প্রোডাক্ট তাকে ইউজ করতে হবে যে প্রোডাক্টটা আসলে তাকে 15% এর বেশি রিটার্ন দিবে, তখনই সে হচ্ছে তার প্রফিট থেকে সে সুদটা পে করতে পারবে। এই জন্য এই এই প্রোডাক্ট গুলো বা যে লোন গুলো যেটা নেয় সেটা বিটুবি হোক বা বিটুসি হোক, মোস্ট অফ দ্য কেসে টার্গেট করে হচ্ছে মানুষের মানে নফসের যে জিনিসগুলো, মানে যে জিনিসগুলো মানুষের পক্ষে কি বলবো অপচয় করার যে প্রবণতা যেগুলো আছে, যেগুলো আসলে মানুষের একদম না হইলেও চলে, কিন্তু এগুলো হচ্ছে মানুষকে জাস্ট কনজিউমার বানানোর জন্য ফিট করে, এটা যে তার একদম বেসিক নিয়ে সেরকম না। সমাজ ডেভেলপ করা, ওই যেটা বললাম যে প্রথমে উন্নয়ন করতে হবে সেটা করতে হবে, এটা করার কারণে কি হয় তখন হচ্ছে সেকেন্ড স্টেজে কি আসে, তখন এই কনজিউমার প্রোডাক্ট গুলো খাওয়ানোর জন্য মার্কেটিং এজেন্সি আসে, আপনার অ্যাডভার্টাইজিং এজেন্সি আসে, এই যে 15% যে সুদটা যে দিচ্ছে এই এই জিনিসটা কিন্তু আলটিমেটলি পে করতেছে কনজিউমার।
হ্যাঁ, কনজিউমার সবসময় লাস্টে ফুল প্রাইসটা পে করবে, এটা স্বাভাবিক।
কনজিউমার কিন্তু সুদটাও পে করতেছে, এই যে মার্কেটিং এর জন্য অ্যাডভার্টাইজিং এর জন্য যে কস্টটা আসতেছে সেটাও কিন্তু সে পে করতেছে, কিন্তু কনজিউমার কিন্তু এটা বুঝতেছে না। প্রথমত সে এমন একটা প্রোডাক্ট তাকে খাওয়ানো হচ্ছে যে প্রোডাক্টটা হয়তো তার লাইফে দরকারি, এটা হচ্ছে তাকে শুধুমাত্র মানে তাকে মোটিভেট করে বা তাকে হচ্ছে মানে শর্ট অফ হিপনোটাইজ করে তাকে কেনানো হচ্ছে, যেটা তার লাইফে খুব একটা দরকার ছিল না, আননেসেসারি তার লাইফে একটা জিনিস এবং তারপরে এই প্রোডাক্টটা কেনার জন্য সে এটার এই বিজনেস যে সুদ যেটা আছে যে ইন্টারেস্ট সেটা সে পে করতেছে তার পকেট থেকে, এটার পিছনে যে মার্কেটিং টার্কেটিং যা আছে আরো অনেক কিছু ক্রিয়েট করতেছে, মানে সে পে করতেছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাংক গুলো যখন কোম্পানি গুলোকে লোন দেয় তখন সে বেসিক্যালি কোম্পানি গুলোকে ওন করে, এবং এই এই কোম্পানি গুলোর মাধ্যমেই ব্যাংক গুলো বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন সমাজ এস্টাবলিশ করে। একটা এক্সাম্পল দিই, আপনার রিসেন্টলি একটা লোন আসছে $200 মিলিয়ন একটা লোন আসছে বাইরের থেকে, এই লোন গুলো দেওয়া হবে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট প্রোটেকশন করার জন্য। এনভায়রনমেন্ট প্রোটেকশন করার জন্য লোন গুলো দেওয়া হলো, যাদেরকে লোন গুলো দেওয়া হবে তাদেরকে এমন সব কন্ডিশন দিয়ে দিছে যেগুলো আসলে মানে সেগুলো একটা বিজনেস ইন্ডাস্ট্রির সাথে যায় না। আপনার উমেন এম্পাওয়ারমেন্ট করতে হবে, পজিটিভ ইনফ্লুয়েন্স, মানে সব হচ্ছে আপনি লোন দিচ্ছেন একই সাথে আপনি আমাকে কন্ডিশনের মধ্যে বাধাই দিচ্ছেন। তো এবং এই লোন গুলো কি হয়, এই লোন গুলো কিন্তু ইন্টারেস্ট অনেক কম থাকে, যেগুলো হচ্ছে খুবই লুক্রেটিভ। তো বিজনেস ওনার যারা আছে তাদের কাছে লোন গুলো খুবই লুক্রেটিভ থাকে, এবং এই কম সুদে লোন গুলো নেওয়ার জন্য তারা কি করে, এই লোনের যত কন্ডিশন আছে তারা এগ্রি করে, এবং এগ্রি করে ওই এজেন্ডা গুলো তারা সমাজে বাস্তবায়ন করে। ঠিক আছে,
টোটাল বুবি ট্র্যাপ, একটা
টোটাল একটা বুবি ট্র্যাপ। ঠিক আছে, এবং এবং এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কি হয়, আপনি যেটা বললেন যে কিভাবে গ্যাপ গুলো তৈরি হয়, গ্যাপ তৈরি হওয়ার ইয়ারটা হচ্ছে কি যে আপনার চিন্তা করেন সিম্পলি যদি একটা উদাহরণ দিই, আপনার কাছে যদি এখন মনে করেন আপনার কাছে এবং আমার কাছে মিলে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আপনার কাছে 90 লাখ, আমার কাছে 5 লাখ, এখন আমি করলাম কি 10% ইনক্রিজ করলাম, 10% ইনক্রিজ করলে আপনার হবে 99 লাখ, আমার হবে 11 লাখ, পার্সেন্টেজ সেম, কিন্তু আপনি কিন্তু আমার চেয়ে 8 লাখ টাকা বেশি গেইন করেন। বুঝতে পারছেন?
না বুঝলাম না, আবার বলেন।
আপনার এখন কি হইলো, আমি বললাম যে আপনিও 10% সুদ পাইছেন, আমিও 10% সুদ পাইছি, কারণ দুজনে ব্যাংকে টাকা রাখছি। আপনার অ্যামাউন্ট আসলো কত, 10% হারে 90 লাখ থেকে 99 লাখ হয়ে গেল। আমার কিন্তু হলো 11 লাখ।
হ্যাঁ,
মানে পার্সেন্টেজ ইনক্রিজ সেম হওয়া সত্ত্বেও আপনার কিন্তু 90 লাখ থেকে 99 হয়েছে, মানে আপনার 9 লাখ টাকা ইনক্রিজ করছে সম্ভব, আমার কিন্তু মাত্র 1 লাখ টাকা ইনক্রিজ করছে।
হ্যাঁ,
জিনিসটা হচ্ছে যার সম্পদ আছে সে কিন্তু এই সম্পদটাকে আরো কয়েকবার ইনভেস্ট করে সে যে পরিমাণ রিটার্ন পাচ্ছে, আমি যে এক্সাম্পলটা দিলাম একটা পারফেক্ট এক্সাম্পল, মানে মনে করেন দুনিয়াতে একটা একদম পারফেক্ট একটা সিচুয়েশন আছে যেখানে গরিব এবং ধনী একই পরিমাণ রিটার্ন পাইতেছে, সেই সিচুয়েশন যদি সিচুয়েশন কিন্তু পারফেক্ট, সেই সিচুয়েশনে আপনার এই ধরনের জিনিস হয় যে হ্যাঁ সে টাকা আছে সে টাকাটাকে আরো ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে সে আরো ধনী হয়, কিন্তু যে গরিব সে কিন্তু সে ইনভেস্ট করতে পারতেছে না, তার কিন্তু সে ইনভেস্ট করার পক্ষে নাই। ইনভেস্টমেন্ট বলতে আমি এখানে বলতেছি ব্যাংকের টাকা পালায় রেখে সুদিন খাওয়া, ঠিক আছে, তার কিন্তু সে অপরচুনিটি নাই। তো তাকে কিন্তু ওই টাকা দিয়ে তার যে মানে ওই ইনফ্লেশনের কারণে যে খাদ্যের প্রাইস বাড়তেছে ওটাই কিন্তু তাকে মিট আপ করবে, তার জন্য কিন্তু বড় লোক হওয়ার কোনো সুযোগ নাই। ওই ওই এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বড়রা বড় লোক যারা তারা আরো বড় লোক হচ্ছে, পরিবারে গরিব হচ্ছে, এটা আবার ইম্প্যাক্ট আছে আপনার খাদ্যের প্রাইসের সাথে। যখন আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত হয় তখন কিন্তু আপনার ইন্ডাস্ট্রি দুইটা জিনিস টেক করে, এটা হচ্ছে ল্যান্ড টেক করে, ভূমি নিয়ে নেয় যেখানে আপনার আগে ফসল করতো, আর একটা হচ্ছে লেবার নিয়ে যারা আগে কৃষিকাজ করতো তারা তখন ওয়ার্কার হয়ে যায়। তাহলে কিন্তু আমার কি হয়, আমার একই সাথে কিন্তু দুইটার কারণে আমার ফুড সাপ্লাই কমে যায়। ফুড সাপ্লাই যখন কমে যাচ্ছে, এটা যেমন আমাদের দেশে যখন প্রচুর হয়েছে, আগে কিন্তু আমাদের দেশে এত পেস্টিসাইড ছিল, ফুড সাপ্লাই যখন কমে গেল তখন কি হলো, বললো যে আমার একই জমি থেকে আমার এখন বছরে একবার ধান হইতে এখন 4 বার হইতে হবে, 5 বার হইতে হবে। এই জিনিসগুলো ডেভেলপ করার জন্য আমাদের এরকম বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানি আসলো, ওষুধ কোম্পানি এসে মডিফাই করলো, জমিতে বিষ গেল, পানিতে বিষ গেল, সেই পানিতে বিষ খেয়ে আমরা সবাই অসুস্থ হইলাম, আমাদের এখন তো ঘরে ঘরে ক্যান্সার, সেটা আবার মিটিগেট করার জন্য
চালে চালে ক্যাডমিয়ামের যে মাত্রা এটা পুরো পৃথিবীর মধ্যে হাইয়েস্ট।
তাহলে চিন্তা কর, সো এই এই জিনিসগুলো সবগুলোর সাথে রিলেটেড, মানে ওই যে আপনি বললাম আপনি তো উন্নয়নের কথা চিন্তা করেন, আপনাকে ইকোনমি রান করতে হলে যে এইভাবে ইকোনমি রান করা মানে আপনি একটা ইন্ডাস্ট্রি রান করে, একটা ইন্ডাস্ট্রি রান করাইতে হলে আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে হবে, আপনি প্রবলেম ক্রিয়েট করবেন, সলিউশন দিবেন, বিজনেস হবে। ওই শুরুটা করে হচ্ছে মানে আমাদের যে খায়সার যেটা আছে, আমরা যে নফসের খায়সার যেটা আছে সেগুলো দিয়ে শুরু হয়, সেগুলো ইউজ করে এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলো এইভাবে মানুষকে জিম্মি করে। এই এই এইভাবেই মানে ব্যাংক তো বেসিক্যালি টাকা ক্রিয়েট করে, হচ্ছে টাকা প্রিন্ট করতেছে, রেগুলার প্রিন্ট করছে, মানুষের যত ডিমান্ড করছে সে টাকা প্রিন্ট করতেছে। টাকা প্রিন্ট করে কি করতেছে, এই ওই বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশনের মাধ্যমে টাকাগুলো সমাজে আসতেছে, আবার ঘুরে ফিরে এটা ওদের কাছে ব্যাক করছে। কারণ এই যে মানুষগুলো লোন নিচ্ছে সেই মানুষগুলো কিন্তু ব্যাংকও ওন করছে। তো আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে কনজিউমার হচ্ছে ইন্টারেস্ট পে করতেছে, কনজিউমার প্রোডাক্টের প্রাইস দিচ্ছে, এবং টোটাল জিনিসটা অ্যাকুমুলেট হয়ে ওই গুটি কয়েক মানুষের কাছে পুঞ্জি হচ্ছে।
আমাদের মনে হয় ইয়েতে এই MBA তে কোন টিচার বলছিল যে কোন ব্যাংকের থেকে একটা 10 বছর মেয়াদি লোন নেওয়ার মানে হইলো নেক্সট 10 বছর ওই ব্যাংকের আন্ডারে জব করা আর কি, কাম লাখার।
এটা এটা আরো এটা আরো এটা তো আপনার যেটা বললাম কর্পোরেটের ক্ষেত্রে যে এরপর একটা ইয়া আছে, যে দেশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, একই একই পলিসি দেশের ক্ষেত্রেও তারা ইউজ করে। এটা হচ্ছে কর্পোরেট পলিসি। আপনার যে হেনরি কিসিঞ্জারের একটা বক্তব্য আছে যেটা হচ্ছে মানে একদম বাধায় রাখার মতো কথা, যে তুমি যদি একটা দেশের দেশকে যদি কন্ট্রোল করতে চাও তাহলে সেই দেশের মনিটারি সিস্টেমকে হাতে রাখবা, আর যদি তুমি সেই দেশের মানুষকে কন্ট্রোল করতে চাও তাহলে ওই দেশের ফুড মানে খাদ্য ব্যবস্থাকে তুমি কন্ট্রোলে রাখবা। একদম সিম্পল কথা। তো এই মানে বিজনেস হচ্ছে, ব্যাংক হচ্ছে বেসিক্যালি একটা কান্ট্রি মনিটারি সিস্টেমকে কন্ট্রোল করে। আপনি দেখবেন যে লিবিয়াতে যেদিন গাদ্দাফি পতন হইলো,
হ্যাঁ
সবচেয়ে প্রথম যে কাজটা তারা করছে তারা কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংক করতেছে। এইটার আসলে অনেক বেশি আজকে থেকে আমরা 15-20 বছর আগে যখন দেখতাম যে ওই যে অক্সফাম এর রিপোর্ট দেখতাম যে দুনিয়াতে আপনার গরিব আর ধনীর বেশি হচ্ছে 82, আর এখন হয়ে গেছে হচ্ছে 99।
99 হবে,
হয়ে গেছে 5 বছর আগে কথা। আপনি তো অক্সফাম এর 5 বছর আগের রিপোর্টটা বলে দিছে যে ওয়ার্ল্ডে এখন ধনী গরিবের রেশিও হচ্ছে 99:1, যে সম্পদ 99% এর শেষ পরিমাণ।
বললেন যে এই এটা লোনের ব্যাপারটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই ধরেন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এরা তো খুব অল্প লোনে ই দেয়, সরি সুদে লোন দেয়, লাইক 1.5-2% ম্যাক্সিমাম। কোনো ব্রিজ টিজ করার জন্য যেমন পদ্মা সেতু 30,000 কোটি টাকা, খুব কম সুদে লোন দিচ্ছিল আসলে। সো এই এই ব্যাপারটা কি পুরা মানে একসাথে তুলনা করা ঠিক হইলো?
হাতে রাখা মানে পলিসি হচ্ছে যে আপনি যখন ব্যাংক যখন কর্পোরেট লোন দেয় তখন সে হচ্ছে কন্ডিশন দেয়, ঠিক আছে, তাকে তাকে কিনে নাও 10 বছরের জন্য। একই ভাবে যখন ওই বাইরে থেকে লোন গুলো আসে ওটা তখন দেশকে কিনে নেয়,
ওরা অবশ্য কিছু ই দেয় মনে হয়, যা মনে
হয় মানে প্রচুর বন্ধুত্ব থাকে,
রিকমেন্ড থাকে ওদের, ডিরেক্টর নিয়োগ দিতে হবে ওদের কাছ থেকে করতে হবে। হ্যাঁ
এটা তো আপনি আরো ভালো জানবেন, আপনার হচ্ছে যখন বিভিন্ন প্রজেক্টে যখন বাইরে থেকে লোন আসে প্রজেক্টে আপনার প্রজেক্টে আপনার কনসালটেন্ট বলেন মিশনারি বলেন, যেমন আপনার যদি আপনার জাপান থেকে একটা ফান্ড আসে তাহলে জাপানের মিশন লাগবে, যদি আপনার ইউরোপ থেকে ফান্ড আসে ইউরোপের মিশন লাগবে। মানে প্রত্যেকটা দেশই কিন্তু চায় দেশে যায় তাদের ব্যবসা করতে। বাংলাদেশ হচ্ছে বেসিক্যালি একটা ডাম্পিং কান্ট্রি বলতে পারে, এখানে ব্যবসা তাদের হচ্ছে এখানে ফুড এখানে প্রসেসিং টা হবে, তো প্রসেসিং হওয়ার কারণে যে জিনিসগুলো যত ধরনের এনভায়রনমেন্ট পলিউশন বা যা কিছু সব এখানে হবে, বাট আলটিমেট বেনিফিট গুলো তাদের দিকে যাবে।
আইরনি,
এটাই এটা হচ্ছে আপনার ব্যাংকিং সিস্টেমের, ব্যাংকিং সিস্টেম মানে আপনি এটা লোকালি বলেন বা গ্লোবালি বলেন একই জিনিস, মানে মানুষকে জিম্মি করে রাখার একটা জিম্মি করে রাখার উপায়। এবং কর্পোরেট যেটা করে, কর্পোরেট এটাকে ব্যবসা হিসেবে ইউজ করে, তাদের তারা আরো যেটা করতে পারে, একটু আগে ভাই যেটা প্রশ্ন করছিল কিভাবে রিচ আর রিচ পুরোটা করবে, তাদের সম্পদ বেশি থাকার কারণে তারা যেটা করতে পারে ডাইভার্সিফিকেশন, ডাইভার্সিফিকেশন হচ্ছে তারা একসাথে 10টা সেক্টরে বিজনেস করে, ঠিক আছে, একটা সেক্টর যদি আমার পড়েও যায় বাকি 9টা সেক্টর আমার ঠিকই কাজ করছে। যে কারণে দেখবেন বাংলাদেশের অনেক বড় একটা গ্রুপ আছে, সে একই সাথে টেক্সটাইলও চালায় আবার ওষুধের ব্যবসাও চালায়, টেক্সটাইল ইউজ করে সে পানি নষ্ট করতেছে, সে পানি খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, অসুস্থ হয়ে তার ওষুধ কিনতেছে, আবার তার ওষুধ তার হাসপাতালে ভর্তি হচ্ছে। তো মানে এটা হচ্ছে পুরো একটা বিজনেস লাইক। আবার দেখবেন যে যে কনজিউমার প্রোডাক্ট বিক্রি করতেছে, যে কনজিউমার প্রোডাক্ট বিক্রি করতেছে সেই কনজিউমার সেই প্রোডাক্ট গুলো কিনতেছে তারই তারই কোম্পানির লোকজন, তার কোম্পানির লোকজন তার কোম্পানি থেকে বেতন নিয়ে তার কোম্পানির প্রোডাক্ট কিনতেছে, কিনে আবার সে যে ব্যাংকে শেয়ার ওন করে সেই ব্যাংকে টাকা রাখতেছে। প্রত্যেকটা যে প্রত্যেকটা জায়গায় যে টাকাটা ঘুরতেছে, এটা কিন্তু বেনিফিট হচ্ছে কিন্তু ওনার। এই এই সুযোগ কিন্তু এই সুযোগ কিন্তু গরিবদের, এই সুযোগ কিন্তু যারা তার কিন্তু সেই সুযোগটা নাই। প্রত্যেকটা স্টেজে টাকা যাবে, ব্যাংকের থেকে এমপ্লয়ের কাছে টাকা যাবে, সেখানে ট্যাক্স কাটবে, তারপর সেখান থেকে আপনার ট্রানজাকশন করবে, সেখানে এই প্রত্যেকটা স্টেজে যত ট্রানজাকশন হবে তত বেসিক্যালি যে টাকাটার মূল ওনার কাছে টাকা ফেরত যাচ্ছে। কারণ সে কেন করতে পারছে, তার একটা অডেল আপনার যখন অডেল থাকবে তখন আপনি সেটা আরো ইউটিলাইজ করতে পারবেন, আরো ইউটিলাইজ করবেন, আরো অর্থবান হবে। বাট সেই গরিবের সেই সুযোগটা নেই। আমাদের যারা মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত বেসিক্যালি বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত যারা আছে বা মধ্যবিত্ত যারা, তারা হচ্ছে বেসিক্যালি ওদের ওদের পলিসি গুলো আমরা ইমপ্লিমেন্ট করি সমাজে, ওরা তো ডিরেক্ট এসে ইমপ্লিমেন্ট করবে না, আমরা হচ্ছে ওদের হয়ে কাজ করি, ওদের হয়ে আমরা পলিসি গুলো ইমপ্লিমেন্ট করি। এটা হচ্ছে আমাদের
বিশ্বাস সার্কেল একটা
বিশ্বাস। এবং যে আপনি হচ্ছে ব্যাংক আপনার হচ্ছে যে রচলের নাম সবাই জানেন, ওদের ওদের বক্তব্য আসলে পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বক্তব্য এরকম ছিল যে ইন্টারেস্ট সিস্টেমটা এমন যে এটা আসলে মানুষের পক্ষে বোঝাই ডিফিকাল্ট হবে না, যে এটা আসলে তাকে কিভাবে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, ওটা বলতে অর্থ আমার মনে আছে। এবং এটা বলছিল যে বুঝবে সে এটার লাভ লাভ বুঝে সে লোভে এত বেশি লোভে পড়ে যাবে লন্ডনের কি নাম ছিল ভুলে গেছি, মানে লন্ডনে যে ছিল ইংল্যান্ডে যে ছিল তার সাথে যুদ্ধ হচ্ছিল, গল্পটা এরকম যুদ্ধে আপনার লন্ডন লন্ডনে যে ছিল সে জিতছিল, ঠিক আছে, যখন হচ্ছে স্টক মার্কেট ছিল তখন আপনার ছিল না, তো লন্ডনে যে ছিল সে অ্যাকচুয়ালি জিতছে। ওরা এই খবরটা করছে কি একদিন আগে স্টক মার্কেট নিয়ে আসে, লন্ডনে নিয়ে আসে, নিয়ে এসে বলছে কি যে লন্ডনের যে আছে সে হেরে গেছে, ইংল্যান্ডের যে আছে সে হেরে গেছে, নামটা ভুলে গেছে। এই খবর শোনার সাথে সাথে লন্ডনের যত স্টক ছিল সব পড়ে গেছে, প্রাইস পড়ে গেছে, আর ওরা করছে কি স্টক গুলো প্রাইস কিনে নিচ্ছে। দিন বা তার দুদিন পরে যখন খবর আসছে যে আসলে ইংল্যান্ডে জিতছে, তখন আবার সব স্টকের প্রাইস বেড়ে গেছে। তারা একদিনের মধ্যে এইভাবে মানে ইকোনমি বিশাল একটা গেইন স্টক মার্কেট।
আসাদ ভাই, আমাদের বাংলাদেশের স্টক মার্কেটেরও তো মনে বললেন যে আপনার একটু এক্সপিরিয়েন্স আছে, তো সেই হিসাবে যদি কিছু শেয়ার করতেন।
আচ্ছা, এখানে আমার সব সম্পর্কে একটা প্রশ্ন করি, স্টক মার্কেট নিয়ে দুই এক্সট্রিমের ধারণা আছে, একটা তো নর্মাল স্টক মার্কেট মানে কি বলে ফিনান্সিয়াল মার্কেট, আর একটা এক্সট্রিম বিশ্বাস করে, এক্সট্রিম মানে কি মানে আরেক জাতের লোক বিশ্বাস করে এই টোটাল স্টক মার্কেটটা মানে হলো গ্যাম্বলিং একটা প্ল্যাটফর্ম, মানে ইন জেনারেল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম। সো আপনি যেহেতু সরাসরি অ্যাক্টিভলি কাজ করছেন, এটা একটা ভালো উত্তর দিতে পারেন ইনশাল্লাহ।
প্রথম যেটা কি বলেন ভাই, স্টক মার্কেটে কি মনে করে একটা আরেকটা কি মনে করে
না আরেকটা মানে নরমাল মানুষ মনে করে একটা ফিনান্সিয়াল মার্কেট একটা দেশে
একটা স্টক মার্কেটে যদি আপনি স্টক মার্কেট সহজ কথা হচ্ছে যে একটু আগে আমরা এত যে আলাপ করলাম যে মানে গরিব গরিবের থেকে অর্থটা যে ধনীদের ঘরে যাবে, এতগুলো সার্কেল বললাম ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এত সার্কেল ঘোরা লাগে, স্টক মার্কেটে সার্কেল এত ঘোরা লাগে না, সরাসরি যায়। এটাই হচ্ছে স্টক মার্কেট সোজা কথা, একদম গরিবের পকেট থেকে লিগাল ওয়েতে এক মিনিটে বা দুই মিনিটে টাকাটা বড় লোকের ঘরে যাবে, এইটা হচ্ছে স্টক মার্কেট। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনি ওই গ্যাম্বলিং বলেন, মানে দেশের কনসেপ্টে বাংলা, আপনি যদি আপনি যদি স্টক মার্কেটে আপনি যদি কোনো ব্রোকার হাউসে যান, আপনার এটাকে মনে হবে অনেকটা গ্যাম্বলিং থাকে, মানে ওখানে যারা বসে বা যারা ট্রেড করে এরা আসলে স্রেফ আমি বলবো যে স্রেফ আপনার মানে একটা উত্তেজনা বসে সেখানে যায়। এখানে কোনো মানে খুব কম লোকই আছে যারা জেনুইন ইনভেস্ট করে, মানে পুরো মার্চেন্ট পুরো স্টক মার্কেটটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন, একদম টপ কিছু লোকজন আছে যারা বেসিক্যালি মার্কেটটাকে ক্রিয়েট করে, যারা মার্কেটটাকে নিজেদের মতো চালায়, আমি এরকম একজনকে দেখছি 2010 সালেও যার পোর্টফোলিও ডাবল দিচ্ছে, যেখানে মানুষজন লস করছে তার পোর্টফোলিও ডাবল দিচ্ছে বাংলাদেশের অনেক বড়। তো তারা হচ্ছে বেসিক্যালি, তারা হচ্ছে মানে সুপার এক্সপার্টটা, তারাই মার্কেটটাকে ছাড়ে,
আচ্ছা
তারাই ডিসাইড করে যে কোন স্টক যাবে, বা মানে ডিসাইড করে ইন দ্য সেন্স মানে কি, তারা তাদের তারা সিস্টেমটা সাপ্লাই ডিমান্ড, তো সাপ্লাই ডিমান্ড আমি যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বেসিক্যালি স্টকের প্রাইস কমে, জাস্ট সাপ্লাই ডিমান্ড কন্ট্রোল করতে হবে। আর মিডল একটা গ্রুপ আছে যারা বেসিক্যালি এই এদের সাথে থেকে সুযোগটা নেয়, যেটা ইনসাইডার ট্রেডিং বলে, ইনসাইডার ট্রেডিং আপনি যদি বড় কয়েকটা গ্রুপের সাথে যদি আপনার যোগাযোগ থাকে, আপনি যদি বিভিন্ন কোম্পানির যারা কর্পোরেট সেক্রেটারি আছে যারা আপনার সাথে যোগাযোগ থাকে, আপনি আগে থেকে জানবেন কি খবর আছে, তো এই জিনিসগুলো যারা স্টক মার্কেটে আমাদের মতো যারা এমপ্লয় যারা ছিল তারা এই জিনিসগুলা ইউজ করে, ইউজ করে তারাও মাঝে মধ্যে তাদের হাতে একটা ফান্ড থাকে 100-200 কোটি টাকার ফান্ড থাকে, তো এই ফান্ড গুলোকে তারা ইউজ করে, ইউটিলাইজ করে, ইউটিলাইজ করে তারা এখানে বিভিন্ন মানুষকে বেনিফিট দেয়, সেখানে তার একটা কমিশন পায়। আরেক দল হচ্ছে একদম সাধারণ ইনভেস্টর, সাধারণ ইনভেস্টর হচ্ছে আপনার মনে করেন একদম সাধারণ ইনভেস্টর, তার জন্য এই জিনিসটা হচ্ছে এই যে আপনার প্রাইস উঠতেছে প্রাইস নামতেছে, হ্যাঁ আমি একটা জিনিস বাজি ধরলাম সেটা প্রাইস বাড়লো, এখানে হচ্ছে হচ্ছে উত্তেজনাটা আসলে অনেক বেশি কাজ করে, এইভাবেই এই উত্তেজনার বসেই বেসিক্যালি উত্তেজনার কারণেই ধনীরা তাদের পকেট থেকে টাকা সুযোগ।
এই মার্কেট ম্যানিপুলেশনের ব্যাপারটা কি এই বাংলাদেশেই একটু মহামারী
সারা ওয়ার্ল্ড,
সারা
সারা ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ড, এই যে বললাম এটা সারা দুনিয়াতেই আপনার হচ্ছে মানে টাকা টাকা নিয়ে যাওয়ার একটা সহজ এবং জেনুইন, আপনি নিজের ইচ্ছায় দিয়ে দিচ্ছে না, কেউ আপনার বাধ্য করতেছে, নিজের ইচ্ছায় দিয়ে দিচ্ছে, আপনি জানেন যে এই মানে আর কি, এবং এটা যে এমন একটা জিনিস হয় মানে থাকে ফিয়ার এন্ড গ্রিড বলে আর কি, ফিয়ার এন্ড গ্রিড মানে যখন মার্কেট যখন বাড়তে থাকে তখন আসলে গ্রিড কাজ করে, যে এই মার্কেট তো আর পড়বে না, লাভের আশা মানুষ চায়, আর যখন মার্কেট পড়তে থাকে তখন আসলে ফিয়ার, তো যারা হচ্ছে ওই যারা একটু স্মার্ট তারা হচ্ছে উল্টা ভাবে খেলে, মার্কেট যখন বাড়তে থাকে তখন সেল দেয়, আর মার্কেট যখন পড়তে থাকে তখন কিনতে থাকে, ওই 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 ইমোশনটা ধরে রাখা বা ওই জিনিসটা অ্যানালাইজ করা ওটাই হচ্ছে স্টক মার্কেটে গেইন করার উপায়, কিন্তু এটা কখনোই আপনার ওই এটা আসলে কোনো রিয়েল ট্রানজাকশন না, ইসলামিক অনেকে বলছে আমিও ইসলামিক পোর্টফোলিও করার চেষ্টা করছি, ইসলামিক স্টক হয়তো বা আছে যে স্টক গুলো হয়তো বা আসলেই ভালো বা সেখানে হয়তো বা আপনার, কিন্তু এই মার্কেটে যেভাবে কাজ হয় এটা আসলে খুবই ইসলামিক ওয়েতে আর কি, যেভাবে রেগুলার মার্কেট ট্রেড ডিফিকাল্ট, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যেটা বললাম যে মার্কেটে কিছু প্র্যাকটিস আছে, মার্জিন লোন নামে একটা প্র্যাকটিস আছে,
হ্যাঁ
মার্জিন লোন হচ্ছে যে আপনার মানে আপনি যদি ব্যাংকের থেকে লোন নেন আপনি যদি 10 টাকার অ্যাসেট দেন আপনাকে সর্বোচ্চ কয় টাকা দিবে, 70 টাকা দিবে বা 60 টাকা দিবে, যদি আপনি 10 টাকা তো রিয়েল অ্যাসেট তাই না, মার্জিন লোনটা ছিল হচ্ছে এরকম যে আপনার যদি 10 টাকার স্টক থাকে আপনার 20 টাকা দিবে, বুঝছেন 20 টাকা দিবে 40 টাকা দিবে, মার্কেটে এমন সময় ছিল 20 মানে 200 টাকা দিবে 10 টাকার এগেনস্টে, সেটা লোন 200 টাকার এগেনস্টে, সেই 10 টাকার এগেনস্টে তার হচ্ছে শেয়ার আছে 10 টাকা, সে 200 টাকা লোন নিয়ে 200 টাকার শেয়ার কিনলো, চিন্তা করেন এই 200 টাকার যদি স্যার লোনের তার যদি সুদ দিতে হয় 15%, তাহলে তাকে তার কিন্তু শেয়ার এখনো 10 টাকার আছে, ঠিক আছে তার লোন 200 টাকা, তাকে 15% সুদ দেওয়া লাগবে মানে তাকে 230 টাকায় বিক্রি করতে হবে শেয়ারটা,
হ্যাঁ
শেয়ারটা যদি 230 টাকায় যায় তাহলে সে শুধুমাত্র সুদটা পে করতে পারবে, 30 টাকা নিচে চলে আসে
2010-11 তো অনেক বেশি হয়েছে তাই না,
অনেক বেশি হয়েছে, তখন এটা যদি নিচে চলে আসে তাহলে তাকে হচ্ছে 200 টাকা লোন শোধ করতে হবে, 30 টাকা সুদ দেওয়া লাগবে, আর যে প্রাইসটা যে ড্রপ করলো যে লস করলো শেয়ারের প্রাইস সেটাও তাকে ব্যয় করতে
হবে
পকেট থেকে দিতে হবে, এই জিনিসটা হচ্ছে যে কত মানুষকে যে নিঃস্ব করছে, আমার আমি তো জয়েন করলাম হচ্ছে কত সালে 2000, আমি আসলে একদম ইয়া মোমেন্টে জয়েন করছি, 2011-তে জয়েন করছি, বাট ওইখানে অতটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি, কারণ ওইখানে তখন হচ্ছে আমাদের যে বস ছিল সে খুবই মানে ইয়া টাইপের লোক ছিল, খুবই নলেজেবল জানো লোক আর, তো সে খুব বাইসে 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 কাজ করতে এই ধরনের অল্প কাজ করতে, এরপরে যেটাতে জয়েন করছি ওইটাতে জয়েন করার পরে যেদিন আমি জয়েন করি তার 7, আমি জয়েন করার দিন জানতে পারলাম যে আমার জয়েন করার 7 দিন আগে ওই কোম্পানির স্কুল মার্চেন্ট ব্যাংকের সবগুলো লোককে ছাঁটাই করা হয়েছে। কেন ছাঁটাই করছে? তাদের হিউজ একটা অ্যামাউন্ট তারা 900 করছে।
আচ্ছা
তারা ম্যানিপুলেশন তো অন্য জিনিস, তারা হচ্ছে মানে ডাটাই চেঞ্জ করে ফেলছে। সিডিবিএল বলে আর কি, সিডিবিএল ডাটা মানে সিডিবিএল থেকে যে ডাটা সফটওয়্যার ডাটা চেঞ্জ করে তারা ইচ্ছা মতো খেলছে। হ্যাঁ, ইচ্ছা মতো খেলছে। যখন ধরা খেয়েছে তখন তারা স্যাক করা হয়েছে, এবং তখন আসলে ওখানে প্রায় 200-300 কোটি টাকার পোর্টফোলিও ছিল।
ওরে বাবা,
তখন হচ্ছে আমি দেখলাম যে আসলে মানুষ কত অসহায় হয়েছে, মানুষকে কিভাবে লোভের ফাঁদে ফেলা, মানুষকে কিভাবে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমি আমার কাছে, এবং আমরা যখন লিগাল অ্যাকশন নেওয়া শুরু করলাম ওই কাস্টমারদের বিরুদ্ধে, কারণ তাদের কাছ থেকে আমরা কিছু হিউজ টাকা পাই, তো তখন এর মধ্যে দুবাই থেকে একটা লোক আসলো, সে আমার পা ধরে কান্নাকাটি, ভাই আমার সারা জীবনে শুনছি আমি দিছিলাম এই লোকগুলারে 40 লাখ টাকা জমাইছিলাম, এই লোকগুলা 40 লাখ টাকা শেয়ার যখন 60 লাখ টাকা হইলো আমি বললাম ভাই বিক্রি করে দেন, কিন্তু এই লোকগুলো বিক্রি করেনি। তারা আমারে বলছে যে ভাই আবার বাড়বে। এখন লাস্টে যখন আমার কাছে যখন আসছে, তার নামে যখন আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি আর কি, তখন তারা 40 টাকার টাকা শেয়ার নাই, তার কাছ থেকে উল্টো আমরা 70 লাখ টাকা পাই।
ইস, কি একটা
তো
অবস্থা!
এই মানুষ, এবং তারপর আরো খারাপ সিচুয়েশন হচ্ছে যেগুলো আসলে আমারে বাধ্য করছে, বা আমি আমি মোটামুটি নিয়োগ করছে যে এই সুদের মধ্যে কারবারের মধ্যে আমি আল্লাহ যাতে আমার না রাখেন। এটা আসলে, এটা আসলে গ্লোবালি গ্লোবালি একই জিনিস, এটা সব জায়গায়। এই যে আপনার 2008 সালে যে মার্কেট ক্র্যাশ করছে, কিসের জন্য ক্র্যাশ করছে? কিসব ফালতু ফালতু প্রোডাক্ট বানাইছে ভাই, মানে মানে বাংলাদেশ তো ভালো, বাংলাদেশ তো আপনি সচক্ষু দেখতে পারবেন কি করতেছে। বাইরের দেশে মানুষজন এত জিনিয়াস, ওরা যে কি বানায়, সিম্পলি আপনি ওই MBS মর্টগেজ বেস সিকিউরিটি, হ্যাঁ, আপনার হচ্ছে আপনি ব্যাংকের থেকে লোন নিছেন, ঠিক আছে, আপনার হাউস লোন নিছেন, সেই লোন গুলার একসাথে করে একটা পোর্টফোলিও বানায়, সেই পোর্টফোলিও গুলার একসাথে করে আর একটা পোর্টফোলিও বানায়, সেইগুলো বানায় সে মানুষের কাছে বিক্রি করে। এই করে সে, তারা হচ্ছে মার্কেটটাকে এভাবে হাইপ করাইছে, মার্কেটটাকে হাইপ করে তারা মার্কেটটাকে ফল করাইছে মানুষজনের, তারা ওয়ার্ল্ডে তারা ইকোনমি। তো স্টক মার্কেট বলেন বা
আমেরিকার মনে হয় ওই লোকটার নাম ছিল মনে হয় অ্যালান গ্রিনস্প্যান, তখন ওই যে
ও তো ধরা খেয়েছিল, আপনি যে মুভিটা দেখেন, একটা মুভি আছে এটা নিয়ে, দুইটা মুভি আছে অ্যাকচুয়ালি এটা নিয়ে, একটা আছে হচ্ছে আপনার বিগ শর্ট। হ্যাঁ, বিগ শর্টটা হচ্ছে আপনার, এটা হচ্ছে জেনুইন কাহিনী, মানে এই ফলটা প্রেডিক্ট করতে পারছিল হাতে গোনা কয়েকজন, 5 থেকে 6 জন। হ্যাঁ,
আচ্ছা,
এবং ওরা প্রেডিক্ট করে, একজনই প্রেডিক্ট করতে পারছে, তারপর সে একজনেরটা বেসিক্যালি ছড়াই গেছে সব জায়গায়। তো ওই অ্যালান গ্রিনস্প্যান রে আপনার ধুইছিল আর কি, মানে যে যে মিটিং থেকে বেসিক্যালি অ্যালান গ্রিনস্প্যান রে আপনার ধুইছিল, সেই মিটিং ও ওই মুভির মধ্যে আছে, বলছে তোমার তো মার্কেট ফল করতেছে।
হুজুর ভাই, কি মুভি দেখা উচিত হবে?
না, এখানে মুভির মধ্যে বেসিক্যালি মানে কিছুই নাই,
আচ্ছা,
কোনো কিছুই নাই, পুরো জিনিসটা হচ্ছে মার্কেট ফেল, মার্কেট ছাড়া কোনো কথাবার্তা। তো এটা হচ্ছে বেসিক্যালি জানার জন্য যে ওরা কিভাবে এই করছে। যদি মুভি দেখা আমি মানে প্রথমেই বলছি ভাই যে আমি কিন্তু কোনো কিছু করতেছি না, বাট এটা হচ্ছে একটা ভালো ভালো শিক্ষা হয়েছে যে আসলে ওরা কিভাবে কি ধরনের প্রোডাক্ট তারা সেল করে মানুষের কাছে, যেটা কোনো নাম গন্ধ নাই, শুধুমাত্র ওই যে বললাম। এবং এই ধরনের মানুষগুলো কিন্তু আপনি বললেন না ফাইন্যান্স সেক্টরে কাজ করে, মানুষের ড্রিম থাকে, এইটা হচ্ছে সম্পূর্ণ মানুষের মানুষের রক্ত চুষে খাওয়া টাকা আর কি। জাস্ট বসে বসে টাকা বানাবে কিচ্ছু না, জাস্ট আপনি বসে বসে টাকা বানাবে, মানুষজন বলে যে টাকা যে টাকা মেক করা বাংলাদেশে বা যে কোনো দেশে টাকা মেক করা সবচেয়ে ইজি, যদি আপনি সামান্য সামান্য একটু একটু রাস্তা জানেন, টাকা মেক করার মতো সহজ জিনিস আসলে নাই।
এডুকেশন সিস্টেমটা কিন্তু এর মধ্যে দায়ী আছে। আমাদের এই ফিনান্স একটা MBA তে আর কি কোর্স নিতে আসলো সম্ভবত ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি একটা প্রফেসর বাংলাদেশি, উনি এমন ভাবে পড়াইলো অপশন প্রাইসিং থেকে, ব্ল্যাক শোলস অপশন প্রাইসিং মডেল আছে, যে লোকটা ওই হেজ ফান্ড অপশন প্রাইসিং প্রেডিক্ট করার যে ফর্মুলাটা বানাইছিল, বানানো নিজেই মিলিয়নিয়ার হয়ে গেছে। তো এগুলি এমন অ্যাট্রাকটিভ ভাবে আমাদের পড়াইছে, আমাদের অনেক
খুব খুব বড় একটা জিনিস, খুব একটা জিনিস শেখা ভালো,
আমাদের অনেকে বসে এই হেজ ফান্ড ম্যানেজার হবে, যেমনি হোক হেজ ফান্ড ম্যানেজার।
বাংলাদেশে বসে কি হেজ ফান্ড ম্যানেজার হওয়া সম্ভব?
না, বাইরে যাবে, এই জন্য অনেকে ইয়ে চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, আমার ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়া চলে গেছে এই কারণে, মানে গিয়ে মার্চেন্ট ব্যাংকার হবে নাহলে হেজ ফান্ড ম্যানেজার হবে, স্বপ্ন এটা।
আপনার এই মানে বাজারের ওভারঅল বাজে অবস্থা থাকা বাদেও কোনো কি ভালো কিছু আছে নাকি সবই খারাপ?
গুড কোশ্চেন। হ্যাঁ
ভালো কিছু বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, মানে কি ভালো চান আপনি এখান থেকে?
ভালো বলতে হ্যাঁ সেটাই, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, এই যে আপনি যে MBS এর কথাটা বললেন, লোনের উপরে লোন যোগ করে করে, মানে এটা তো কোনো ভ্যালুই নেই, কোনো অ্যাসেট নাই। তো ধরেন কিছু রিয়েল অ্যাসেট থাকলো, সেগুলির বন্ডস, তো যদিও আমাদের দেশে বন্ড তো সুদ, সুদের বন্ড, কিন্তু অনেক সময় থাকে না আপনার ইসলামিক বন্ড গুলি যেরকম হয় যে একটা রিয়েল অ্যাসেটের উপর একটা ভ্যালু আছে, ওটার প্রাইস বাড়তে পারে কমতে পারে, সেটার উপর ইনভেস্টমেন্ট হইতে পারে রিয়েল অ্যাসেটের উপরে। আমি জানি না বাংলাদেশের স্টক মার্কেট এরকম কোনো প্র্যাকটিস আছে কিনা রিয়েল অ্যাসেটের উপরে স্টক, আমি কি ব্যাপারটা বুঝতে পারছি?
মনে হয় না
রিয়েল এস্টেটের উপরে স্টক, স্টক মার্কেটে তো আপনি, স্টক মার্কেটে আপনার যদি আপনি একটা আইপিও, আইপিও তো যখন আসতেছে তখন একটা ভ্যালুয়েশন হচ্ছে, মানে আপনি যখন রিয়েল এস্টেটের উপরে আপনি কিছু চাবেন, হ্যাঁ তখন তো আপনাকে আগে ভ্যালুয়েশন করতে হইবে,
হুম হুম
ঠিক আছে? ভ্যালুয়েশন করলে আপনি আইপিও তে আসলেন, বাট আমার মনে হয় না যে আপনার ওটা স্টক মার্কেটে ওই ধরনের কোনো অপশন আছে বলে আমার মনে হয় না।
আচ্ছা
স্টক মার্কেটে
আমি আপনাকে একটু অন্যরকম উদাহরণ দিই, সেটা হচ্ছে, এটা আমি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট সম্বন্ধে খুব বেশি ভালো ধারণা নাই দেখে বলতে পারতেছি না। আপনার অন্যান্য দেশে, মানে ধরেন মালয়েশিয়া বলেন বা এমনকি কাতারে বা ইউকেতে পর্যন্ত, আপনার ইসলামিক সুকুক বলে আর কি, ইসলামিক বন্ডস, তো যেমন ধরেন একটা জিনিসের রিয়েল ভ্যালু আছে, সাপোজ একটা, হ্যাঁ মানে ভ্যালু বলতে আপনার, আমি এখানে বুঝাতে চাচ্ছি কোনো প্রোডাক্ট সেটার ভ্যালু হতে পারে বা এটা কোনো রিয়েল এস্টেট হতে পারে। ধরেন হইলো একটা এয়ারপোর্টের একটা ভ্যালু আছে, ইটস রানিং বিজনেস, রানিং ইনস্টিটিউশন, এবং এটার ফিজিক্যাল প্রেজেন্স আছে, এরকম কিছু জায়েজ ইনস্টিটিউশন, এসবের উপরে তারপর মানুষজন স্টক মার্কেট বা সুকুক বা বন্ড যাই বলেন, এরকম কিছু প্র্যাকটিস আছে, আমি অত ডিটেলস বুঝি না। এই জন্য
আপনি যত, আপনি যত যে ইসলামিক মার্কেট আপনি মালয়েশিয়ায় যায় দেখেন বা আপনি বিভিন্ন ইসলামিক মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায়
জি
আপনি
জি
যদি দেখেন ইসলামিক মার্কেটের এক্সপার্ট যারা আছে
জি
সব নন মুসলিম, বেশিরভাগই নন মুসলিম, বেশিরভাগ নন মুসলিম, প্রত্যেকের অনেকের প্রোফাইল ঘাটতাম বসে বসে, যারা এরা হচ্ছে নন মুসলিম বাট ইসলামিক মার্কেটের উপরে হিউজ পড়ালেখা করছে, পিএইচডি করছে, এটা করছে, এটা সিম্পল জিনিস ভাই, এরা কেন করছে? এরা কি মনে করেন ইসলাম করার জন্য করছে? বা এই যে ইসলামিক সুকুক বন্ড যে নামাইছে, এটা কি মনে করেন যে ইসলামের প্রতি ভালো? প্রথম কারা নামাইছে? প্রথমত আপনার মনে এসসিবি বা মানে প্রথম ইসলাম ব্যাংক তো নাম নামায় নাই, এরা এরা হচ্ছে, এটা উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা, যে আপনাকে প্রথমে বললাম যে মানুষের টাকা কিভাবে নেওয়া যাবে, তো এখন ইসলামিক নাম দিছে এই কারণে যাতে আপনার ওই মুসলমানদের পকেট থেকে কিছু টাকা না হয়, এ সিম্পল, আর এর কিছু নাই,
আচ্ছা আচ্ছা
এটা হচ্ছে একদম সিম্পল কথা। আপনি ওই যে ওয়েতেই যান না কেন আপনার প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড, মানে এটা একটা এক্সট্রিম ভিউ হয়ে যায়, আমি এক্সট্রিম ভিউ এর কথা বলতেছি না, সে এক্সট্রিম ভিউ রাখা উচিত না, ভালো ধারণা রাখা উচিত, বাট আপনি মানে এটার এখানে আপনি, আমি আমি এমন একটা জায়গায় কেন ইনভেস্ট করবো যে জায়গায় আসলে আমার মানে ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম, যেটা আসলে মানে আপনি রিয়েল এস্টেট এর ভ্যালু কথা বলতেছেন, আমি এগুলো কেন যাব শুধু শুধু এগুলোর সাথে? এই প্রত্যেকটা যেন জায়গায় ইন্টার ব্যাংক যে ট্রানজাকশন হয়, সেন্ট্রাল ব্যাংকের রুলস আছে, আরো অনেক কিছু আছে, এগুলো নিয়ে ওই আসিফ আসনাদ যে আছে ও কিন্তু একটা ভালো লেখা লিখছিল, অনেক ভালো একটা লেখা ছিল, ওনার একটা মনে হচ্ছে নতুন বই বের বই মনে হয় বের হওয়ার কথা, ওইখানে কিন্তু অনেক ডিটেল ডিসকাশন আছে, বই বের হয়েছে, তো এগুলো কিন্তু আসলে এমনি এমনি না। আমার কাছে সবচেয়ে যেটা খারাপ লাগছে, যেটা আসলে মেইন জিনিস, সেটা আমাদের কিন্তু মানে এত বছর খিলাফত ছিল বা এত কিছু ছিল, আমাদের কোনো কারেন্সি নাই, কারেন্সিটা কিন্তু ইস্যু এখানে, মেইন ইস্যু এখানে, আমার এখানে কারেন্সিটাই হচ্ছে আমার, আমার কোনো এমন কোনো কারেন্সি নেই যেটা দিয়ে আমি মানে ট্রানজেকশন করতে হবে। আপনি যখন কারেন্সি আপনি ডিপেন্ড থাকতেছে আমার একটা জিনিসের উপরে, তখন কিন্তু আপনি বাধ্য, যে ফরেন লোন যেটা বলছিল ভাই, যে IMF কথা বলছিল, এটা হচ্ছে এটা কি করে দেখেন, আপনার যে কোনো যে কোনো যে কোনো কিছুতে যে কোনো কান্ট্রিতে যে ধরনের একটা সিস্টেম বসাইতে হয়, আপনার ওখানে স্যাংশন বসায় দেয়, এটা হচ্ছে ওদের মেইন অস্ত্র, স্যাংশন।
আপনার এটা কি এইভাবে বলা যায় না, যেমন ধরেন আমাদের এককালে হিস্টোরিক্যালি কারেন্সি তো ছিলেন গোল্ড বা সিলভার, তো এখন তো সেটার রিপ্লেসমেন্টে পেপার মানি আসছে, এর জন্য ধরেন ইচ্ছা মতো ম্যানিপুলেট করা যায়। আলটিমেটলি পেপার মানির ভ্যালু তো ধরে ইন কম্পারিজন, আসলে তো ডিভ্যালুড ইনফ্লেশন হইতে হইতে খুবই বাজে অবস্থা, আসলে তো হিসাব করে ধরে হচ্ছে গোল্ডের হিসাবে অনুযায়ী,
না এখন তো গোল্ড হিসাবে করে না।
মানে সেটাই বলতেছি, মানে এককালে অরিজিনালি এখন তো সেটা নাই, মানে এমনই ডিভ্যালু হয়েছে যে
গোল্ডেন নাই এখন, হচ্ছে ডলারের উপরে, ডলার এবং ওই ডলারের প্রিন্টের উপরে, ওটা হচ্ছে ফেডারেল রিজার্ভ প্রিন্ট করবে, সেটার উপরে বেসিস করে হচ্ছে কারেন্সি অ্যাপ্লিকেশন হবে না আপনার দেশে। তো এই জন্য তো বললাম যে আপনার হচ্ছে ওই যে আপনি যখনই ওদের মডেলে যখন আপনি যে কোনো কিছু ডেভেলপ করেন না কেন, আপনার আপনাকে তাদের পছন্দ হবে না, তারা হচ্ছে ওই সব ট্রানজেকশন বন্ধ করে দেবে। দিন শেষে ইসলামিক নাম দেন বা যে কিছুই করেন, হয়তো বা সেরকম পরিমাণ খারাপ না, বাট আমার আসলে ওই দেখতে 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 আমার আসলে আর কোনো আস্থা নাই বা
আচ্ছা আচ্ছা,
ইয়া নাই, এটা
তাহলে
আমার ব্যক্তিগত মত।
জি জি ভাইয়া, তাহলে আপনাকে একটু অন্য অন্য টাইপ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এটা তো একটা পুরো সেন্ট্রালাইজড ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, ফাইন্যান্সিয়াল সেক্টরটা কনভেনশনাল ফাইন্যান্সিয়াল সেক্টর আজকাল যেটা, তো এই যে নতুন গত কয়েক বছরে যে আপনার ক্রিপ্টো কারেন্সির ডিসেন্ট্রালাইজড যে কনসেপ্টটা চালু হয়েছে, আপনার কি মনে হয় এটা এই মানে ডিসেন্ট্রালাইজড আর সেন্ট্রালাইজড এর মাঝখানের এই দ্বন্দ্বটা মিটাইতে পারবে, মানে এটাকে একটা সলিউশন না, এটার মধ্যে প্রবলেম আছে?
আপনারা তো যে ফেসবুক বাইর করছে দিলীপরা,
হ্যাঁ হ্যাঁ,
ক্রিপ্টো কারেন্সির ডিমান্ড মিটাই দিবে, ওখানে সব 23টা কোম্পানিকে সাইন আপ করছে। তো আপনি আপনি যত কিছু করেন না কেন, ওই সিস্টেমে বাইর করে যেতে পারবেন। আপনাকে ট্রানজেকশন করতে হলে আপনি যখন যখন ট্রানজেকশন করবেন জিনিস থেকে, আপনি যখন ট্রানজেকশন করবেন তখন হচ্ছে আপনাকে ফুল ডিসক্লোজার থাকতে হবে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে, এবং ওদের সিস্টেমে ট্রানজেকশন করতে গেলে আপনি ওদের রুলস এর বাইরে যেতে পারবেন না, সেটা ব্যাংকের লোনে হোক বা যে কোনো কিছুতে হোক। আপনি যদি এখন যদি ব্যাংকে আপনি যে ব্যাংকের স্যাংশন আপনি ট্রানজেকশন করতে গেলে আপনি স্যাংশন লিস্ট দেখেন, তো আপনার হচ্ছে কোন কোন জায়গার থেকে একদম 90% দেখেন সবগুলো মুসলমানদের। তো আপনি ওখানে এই এখানে আপনি ওদের থ্রুতে ট্রানজেকশন করলে ওদের মতোই আপনাকে চলতে হবে। সব ক্রিপ্টো কারেন্সি বলেন যত কিছুই বলেন, ক্রিপ্টো কারেন্সি যেই বাইরে শুরু করলো, আপনার প্রত্যেকটা মেজর ব্যাংক ক্রিপ্টো কারেন্সি ইনভেস্ট করা শুরু করছে, বুঝছে না, প্রত্যেকটা মেজর ব্যাংক ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করা শুরু করছে। তো ওরা ওদের
সেন্ট্রাল বডি কিন্তু নাই, একটা
প্ল্যাটফর্ম, সেন্ট্রাল বডি নাই, বাট সেন্ট্রাল বডি নাই, বাট এটা ওদের হাতে ওরা নিয়ে যাবেই, সেন্ট্রাল বডি নাই, এবং আমরাও তো জানি এটার পিছনে কে আছে, মানে যারা করতেছে যারা ক্রিপ্টো তারা কি জানে এটার পিছনে কে আছে,
কে আছে
কিন্তু জানে না, কেউ তো জানে যেটার পিছনে কে আছে, কে কি কন্ট্রোল করতেছে। সো কেউ থাকা না থাকা এটা তো সেই একই কথা, যে আসলে কে এটা বেনিফিটেড হচ্ছে কেউ তো জানে না, এবং এটা ডিমান্ড সামনে থাকবে, সামনে থাকবে এবং থাকবে, ডিমান্ড সামনে থাকবে বলে এটা হচ্ছে যে আপনার এই মানি মানে আপনার যত সমাজে মানে সিস্টেমে যত টাকা বেশি থাকবে, যত বেশি ট্রানজেকশন করা যত ইজি হবে, তখন কিন্তু তত কিন্তু মানুষের গুণা বাড়ে।
হ্যাঁ অফকোর্স,
আপনার যত ট্রানজেকশন যত ইজি হবে মানুষের জন্য গুণা করা কত ইজি হবে। আগে কিন্তু মানুষের যেটা গোল্ড সিলভার বলে, তখন কিন্তু মানুষের জন্য এত ওপেনলি গুণা করা সম্ভব ছিল, কারণ সে ট্রানজেকশন করতে খুব ডিফিকাল্ট ছিল, একটা গোল্ড নিয়ে বের হওয়া,
ক্যারি করা,
বস্তা ক্যারি করা বহুত ডিফিকাল্ট। আর এখন হইছে যে আপনার ঘরে বসে মোবাইলে ট্রানজেকশন করে আপনি গুণা করতে পারতেছেন। সো এটা কিন্তু আরেকটা দিক, আপনি বলেন না যে আসলে ব্যাংকিং সিস্টেমের এটার চেয়ে আরেকটা দিক, আপনার সমাজের মধ্যে টাকার অবৈধ টাকার মানে অবাধ এত বেশি হয়ে গেছে যে আপনি এবং ট্রানজেকশন করা এত ইজি হয়ে গেছে, আপনি সবকিছু বিক্রি করতে পারবেন, আপনি গান বিক্রি করতে পারবেন, আপনি নাচ বিক্রি করতে পারবেন, আপনি ঘরের মধ্যে টিকটক করে সেটাও বিক্রি করতে পারবেন। আমার ড্রাইভার আছে টিকটক ভিডিও বানায়, ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ে। তো মানে সিরিয়াসলি আমি জানতাম না, আমার বউ বলতেছে যে তুমি কি করো, তোমার ড্রাইভার কি করে, তুমি দেখো তোমার গাড়ি নিয়ে আসে ভিডিও করে টিকটক ভিডিও বানায় আর দেখো সেই সেসব করতে খুব ভালো সেইসব করবে। তো এই 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 যে এই যে ট্রানজেকশন গুলো যে এত সহজ হয়ে গেছে তার কারণে কিন্তু গুণা বাড়তেছে। তো আপনার ওই এই সুযোগ তারা ছাড়বে না, এই সুযোগ আপনি যত কিছুই করেন, মানে ওদের নেটওয়ার্কটাই এত সুন্দর ভাবে করা, আপনি ক্রিপ্টো কারেন্সি বলেন বা যত কিছুই বলেন, সিস্টেমের বাইরে যাওয়া যাবে না।
আমেরিকার যে ইয়ে আছে ICNA, ইসলামিক কাউন্সিল অফ নর্থ আমেরিকা, এখান থেকে ফতোয়া বের হয়েছে যে এই ক্রিপ্টো কারেন্সি ইজ মোস্টলি হালাল, এবং লাস্ট ফতোয়ার এটা সামারিটা লিখছে ডক্টর ইয়াসির কাদি, মানে ওনার এ থেকে শোনা। সেটা হালাল হারামের ব্যাপারে যাদের কনফিউশন আছে, আমেরিকার আইসিএন এর ইকনার মানে ফাইন্ডিং ছিল ইটস মোস্টলি হালাল। আপনার এমনি জেনারেলি কি মনে হয়, ফতোয়ার কথা বাদ দেন, এটা হালাল না হারাম কি হওয়া উচিত?
জটিল
ভাই, আমি তো কথা দিতে পারবো না ভাই, কথা দিতে পারবো না আমার। আমি মাঝখানে অনেক বড় প্রশ্ন
করি, ইনটুইশন কি বলে, যেমন
ইনটুইশন আমি মাঝখানে হচ্ছে আমি গোল্ড বেস খুঁজছি, একটা গোল্ড বেস ক্রিপ্টোকারেন্সি খুঁজছি, সিঙ্গাপুরে একটা পাইছিলাম সম্ভবত সিঙ্গাপুরে, হ্যাঁ সিঙ্গাপুরে এবং মালয়েশিয়া বেস একটা গোল্ড বেস ক্রিপ্টোকারেন্সি ছিল। বাট এইখানে আপনার সেম জিনিস, আপনি জিনিসটা আপনি ডেভেলপ করবেন, গোল্ড বেস তো রিয়েল গোল্ড হইতে হবে তাই না? আপনি রিয়েল গোল্ড আপনি করলেন, ক্রিপ্টোকারেন্সি করলেন, আপনি দেখুন আপনি আমি আপনাকে গোল্ড আমি রাখবো কোথায়, গোল্ডটা কিন্তু আলটিমেটলি ব্যাংকে যাবে, গোল্ডটা কিন্তু আলটিমেটলি ব্যাংকে যাবে, আপনি কি করবে এই ক্রিপ্টোকারেন্সি যদি, মানে ক্রিপ্টোকারেন্সি যদি অন্য কোনো কারেন্সি বেস হয় আমি জানি না সেটা কিভাবে ঠিক হয়, কারণ আপনাকে ইসলামিক হইতে হলে তো সেটা গোল্ড বেস হইতে হবে, সিলভার বেস হইতে হবে।
না আসলে এটা ঠিক না জিনিসটা, এই ইন্ট্রিনসিক ভ্যালু থাকতে হবে, এটা একটা মিথ ইসলামে, এরকম মানে আমার ফাইন্ডিংস অনুসারে এরকম কোনো ই নাই, কি বলে রিকোয়ারমেন্ট নাই যে কারেন্সির ইন্ট্রিনসিক এটা ভ্যালু থাকতে হবে, এটা আমিও আগে বিশ্বাস করতাম কিন্তু পরে বের হইলো যে আসলে ইটস নট দ্য কেস।
আচ্ছা সেক্ষেত্রে যদি আপনার এরকম হয় যে আপনার ব্যাংকের কাছে যদি জিনিসটা ফেরত যায় তাহলে তো আবার মানে ওই একই সাইকেল আর, এখন যদি ওনারা কত দিয়ে থাকে যে সেটা হালাল তাহলে হ্যাঁ আপনি, এটা ঠিক যে সামনে ট্রানজেকশন এভাবেই হবে এটা নিয়ে কোনো ডাউট নাই, মানে সামনে পেপার কারেন্সি যে থাকবে না এটা নিয়ে কোনো ডাউট নাই, আপনার অলরেডি তো আপনি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আপনার হচ্ছে অ্যামাজনের বিভিন্ন শপে জাস্ট আপনি মানে ঢোকে চিপ নিয়ে, ঢোকে চিপ নিয়ে বের হয়, কোনো ধরনের ট্রানজেকশন কিছু করা লাগে না, অটো ডিডাক্ট হয়ে যাচ্ছে, কিছুই করা লাগতেছে না, ক্যাশলেস ট্রানজেকশনে যে আমরা যাচ্ছি সেইটা 100% কনফার্ম, বাট সেটাকে এই ক্রিপ্টোকারেন্সির মোডে আনবে কিনা বা সেটাকে আপনার মানে ব্যাংক মডেল থেকে বের হবে কিনা সেটা নিয়ে আসলে রিয়েল ডাউট আছে।
নাও এটা ইনটুইশনে যাওন যে জ্যাক মা আর কি, ইয়েস আলি আলি বাবার সিইও, এ মোটামুটি ডিনাউন্স করে দিয়েছে সব বিটকয়েন ফিটকয়েন এগুলো সব বকিচুকি হবে না, ও এটা ডিক্লেয়ার দেওয়ার পর বিটকয়েনের প্রাইস কিন্তু বিশাল একটা ডিচ খাইছে, এখন উঠতে পারছে। ট্রাম্পও কিন্তু এই লিব্রা ফেসবুকের যে ক্রিপ্টোকারেন্সি লিব্রার বিরুদ্ধে বসে, এটা এক এক মানুষের ই আর কি ইনটুইশন, এই জন্য আপনি জিজ্ঞেস করলো আপনার ইনটুইশন কি বলে যে এই টাইপের একটা এই
ক্রিপ্টোকারেন্সি আছে, মানে আপনার কারেন্সি সেটা ক্রিপ্টোকারেন্সি হোক মানে টোটাল টোটাল যে আপনি যেটা বললাম টোটাল পয়েন্টে তো হচ্ছে যে ইজ অফ ট্রানজেকশন, যে আপনাকে ট্রানজেকশন ইজি করতে হবে, এখন ক্রিপ্টোকারেন্সি আপনারা ইউজ করছেন বা আমরা ইউজ করতে চাচ্ছিলাম একটা কি কারণে, মানে একজনের ইন্টারেস্ট হচ্ছে এরকম, মানুষ চায় যে সেখানে আপনার ট্রানজেকশন হবে সবাই দেখবে এবং সেখানে কোনো ধরনের সিকিউরিটি থাকবে না, ঠিক আছে আপনার ট্রানজেকশন কস্ট লেস হবে, এখন ব্যাংক গুলো যদি আপনার এই একই মডেল নিয়ে হাজির হয় মানুষ সেটা কেন করবে না, কারণ ব্যাংকের হাতে যে পরিমাণ অ্যাক্সেস আছে ক্রিপ্টোকারেন্সির হাতে সেই পরিমাণ অ্যাক্সেস তো নাই, আপনি কয়টা ট্রানজেকশন করতে পারবেন, কয়টা ডিসট্রানজেকশন করতে পারবেন, এবং যদি আপনাকে বুঝে একটা কথা বললাম আপনাকে বললাম যদি একটা জায়গা ধরে টান দেয় দিছে না ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করে দিল তো আপনি তখন কি করবেন, এটা তো আপনার কান্ট্রি রুলিং মানে আপনার কান্ট্রি রুলিং মানতে হবে, সো ওই ওই মেইন জায়গা তো কান্না দিতে পারলে মানে আপনি দেখবেন যে মেইন জায়গা থেকে কি আছে, এই কার্ডটি আমার কেনার জন্য কত বলছে বুঝতেছে ভাই আমি কেনা কিনতে পারবো কিন্তু এটা যে কবে পড়বে তার কোনো ঠিক নেই, ওই যে পড়ছে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমি বুঝতে আমার টাকা ধার নেই, টাকা ধার নিয়ে তো ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমার কিনতে বুঝছি না, আমার তো টাকা ধার নিয়েছে টাকা ধার নিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনছে কিনা, এই যে ফল করছে আর টাকা দেওয়ার নাম নেই, গেছে গেছে যে গেছে
$6,000 হবে বিটকয়েন
বহুত কিছু হবে কইছে, হ্যাঁ অনেক কি প্রফিট করছে, যেটা বললাম এটা হচ্ছে যে স্টক মার্কেট আপনার শুরুর দিকে যারা নেয়, আমি নিজে যখন ফরেন এক্সচেঞ্জ কিন্তু সেম জিনিস, ফরেন এক্সচেঞ্জে কিন্তু আপনি হিউজ মানে কামাই দেওয়ার যদি আপনি জাস্ট একটু একটু নজর রাখেন, হ্যাঁ তো এই একই এই পুরো জিনিসটাই হচ্ছে এই জিনিসগুলো আসলে মানে আপনার মানে এগুলো হচ্ছে পরীক্ষা ভাই, সত্যি কথা বলতে গেলে হচ্ছে পরীক্ষা, তাহলে দুনিয়া পাঠাইছে পরীক্ষা করার জন্য তুমি এইসব কি ধরো না ছাড়ো, ঠিক আছে আরো পেইন, আপনার অস্ট্রেলিয়া মার্কেট ক্লোজ হইলে জাপান ওপেন হয়, জাপান ক্লোজ হইলে বাংলাদেশ ওপেন হয়, বাংলাদেশ ক্লোজ হইলে লন্ডন ওপেন হয়, লন্ডন ক্লোজ হইলে নিউ ইয়র্ক ওপেন হয়, 24 ঘন্টা দূরকে থাকতে হয়, এই এক নেশা, এবং তখন আমার বউ তো আমার পাললে মানে দুর্বল রাখে কি শুরু করছো তুমি, কি শুরু করলা, সারাদিনের মধ্যেই থাকো, কিন্তু ওই যে মজা, ঠিক আছে, কারেন্সি ঘন্টায় ঘন্টায় টাকা বাড়তেছে, মানে কি
চোখের
একটা
সামনে
নেশা,
রিল টাইম, রিল
চোখের
টাইম
সামনে টাকা
জিনিস।
বাড়তেছে, এই এইসব এইসব হচ্ছে ভাই আর কিছু না, ফিতনার পরীক্ষা সত্যি কথা বলতে গেলে। মানুষ এটা হাতে পড়ে যায়, মানুষ মনে করে শর্টকাটে বড় লোক হয়ে গেলাম। একটা জিনিস লাইফে আমি শিখছি যে ভাই টাকা টাকা পয়সা হাতে আসলে সেটা রিজেক্ট করাটা আসলে অনেক বড় একটা পরীক্ষা। আপনি হাতে টাকা আসবে, আপনি আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, সেটা আপনি যদি সময় মতো রিজেক্ট করতে পারেন, ওটাই আসলে আমি লাইফে একবার রাখেছি, আল্লাহ শিক্ষা পেয়েছিলাম, মানে রিজেক্ট করতে পারিনি চাকরি লাইফ শুরুর দিকে। মার্চেন্ডাইজিং যেটা সামনে বলতেছিলাম যে মার্চেন্ডাইজিং সেক্টর,
হ্যাঁ হ্যাঁ
বাংলাদেশ বাংলাদেশের মানুষ পুলিশের ঘুষ সেক্টর বলে, কাস্টমস এর ঘুষ সেক্টর বলে, টেক্সাস সেক্টর যে কত বড় ঘুষের জায়গা এটা কোনো আইডিয়া নেই, কারো ধারণাই নেই টেক্সাস সেক্টর কত ঘুষের জায়গা। আল্লাহ তাআলা সে মানে একবার একবার মিস করছি, একবার খাইছিলাম কিছু ঘুষ বাটে বইরা, নিজেরও খাইছিল ছিল চাকরি শুরুর দিকে। তো
ঘুষ না গিফট,
এরপর ওই ভাই একই তো কথা, একই তো কথা, ঘুষ মানে গিফট একই জিনিস।
ও
আল্লাহ
আমরা
তাআলা
ছিলাম
এরপর
কিছুদিন কিছুদিন টেক্সটাইলে আমরা জড়িত ছিলাম, এই যারা ক্লায়েন্ট ওরাই তো টাকা খায় উল্টা, মানে এটা খুব উইয়ার্ড একটা সেক্টর, আপনি জানেন, মানে যাদের কাছ থেকে মাল নিব ওরাই ঘুষ খায় আমাদের কাছ থেকে, কি
সেটাই,
বিরক্তির একটা।
ওরাই তো খায় মাল নিবো, যারা যাদের কাছ থেকে মাল নিবেন ওরাই ঘুষ খায়।
হ্যাঁ কিন্তু
তাহলে
ব্যাপারটা
ওরা
তো
নব্বই
এরকম,
লিটার বা সামথিং,
হ্যাঁ আমার কাছে
তাদের
খুব
মাল নিবেন, উইয়ার্ড একটা জিনিস আছে। এই জন্য
আচ্ছা
এই জন্য বললাম
অন্য একটা প্রসঙ্গ দিয়ে যাই, এটা হলো একটা দেশের ইকোনমি চালাইতে তো বিভিন্ন ডাটা ম্যানিপুলেট করা হয়, আপনিও জানেন, সবাই জানি আমরা।
খুবই দরকার,
হ্যাঁ
যারা ম্যানিপুলেট করা খুবই দরকার,
খুবই দরকার ভাই। আমি আপনার আমি হচ্ছে আইবিএতে আপনার প্রথম 10 জনের মধ্যে একজন ছিলাম, কিন্তু আমি কিচ্ছু পড়ালেখা করি। এটা হচ্ছে আপনার এটা ডাটা ম্যানিপুলেশন একটা বিশাল ব্যাপার আছে, মানে আমাদের আমাদের ওই আইবিএর স্যারেরা ওই প্রজেক্ট তো খুব গুরুত্বপূর্ণ, খুব খুব ইম্পর্টেন্স থাকে প্রজেক্ট এর উপরে। আমার একটা কোর্স আছে, কিছু স্যার তো জাওয়াজ স্যার নাম শুনছেন কিনা জানি না, জাওয়াজ স্যারের কোর্সে আসলে এ পাওয়াটা হচ্ছে মোটামুটি লটারির জেতার মতো ব্যাপার, কেউ পায় না। তার মধ্যে আমি আবার প্রথম দুই মিড টার্ম মিড টার্ম সবই পেয়ে পাইছি। এখন এরপরে কি হয়, মানে মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে ডাটা ম্যানিপুলেট করতে হবে, আপনি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবেন যে আপনি কি চান, ক্যালকুলেশন করে আপনি ডাটা ম্যানিপুলেট করে আপনি রেজাল্ট শো করবেন যে আমি এটা করছি। কান্ট্রি যদি আপনার ইনভেস্টমেন্ট চায়, এফডিআই যদি চায়, ফরেন ইনভেস্টমেন্ট করতে চায়, ফরেন ইনভেস্টমেন্ট যদি অ্যাট্রাক্ট করতে চায়, আপনি ডাটা ম্যানিপুলেট করতেই হবে। এবং সেক্ষেত্রে ওই যে আমি যেটা বলবো আপনার ডেফিনেশন গুলো রং, আমাদের সমাজে যেটা ভাই যেটা বলতেছিল ছোটবেলার থেকে সাকসেসফুল মানুষের ডেফিনেশন রং, ঠিক আছে, আপনার কি বলে নলেজের ডেফিনেশন রং, হচ্ছে এই কান্ট্রিতে মাপবেন কিভাবে এই জিনিসগুলোর ডেফিনেশন রং। তো আপনি ডাটা ম্যানিপুলেট করার বহুত স্কোপ আছে, বহুত স্কোপ আছে, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছোট কান্ট্রি যদি করতে পারে এবং সবাই ভুকচুক খাওয়াইতে পারে, এটা কোনো ব্যাপারই না, ইচ্ছে মতো ডাটা ম্যানিপুলেট করা যায়। আপনার যে আপনার যত ধরনের দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটা দুর্নীতির প্রত্যেকটা জিনিস আপনার জিডিপিতে অ্যাড হচ্ছে, আপনি যত বেশি দুর্নীতি করবে তত বেশি আপনার জিডিপি বাড়বে। তো এইটা কোনো এটা কোনো ব্যাপার হলো, এবং এটা তো ইকোনমির জন্য খুবই দরকার, খুবই দরকার, এটা
এই জিডিপি বাড়াই দেওয়া ইকোনমির জন্য দরকার, মানে আনরিয়েলিস্টিক্যালি।
হ্যাঁ আপনি তো মানুষ, আপনাকে সারা ওয়ার্ল্ডে মাপে কি দিয়ে, জিডিপি দিয়ে মাপে, এটা জানেন যদি করে তার জিডিপি তো অনেক বেশি, জিডিপি দিয়ে মাপতেছে আপনার ডাটা ম্যানিপুলেট করতে সমস্যা কি করবেন,
এটা কি সম্মান বাড়ানোর স্ট্যাটাস বাড়ানোর উপায়?
হ্যাঁ স্ট্যাটাস বাড়ানোর উপায় না, আপনি হচ্ছে আপনি হচ্ছে জিডিপি বাড়লে আপনার হচ্ছে যে আপনার কি স্বল্প মধ্য কি কি জানি কি কি জানি আছে না আছে, ঠিক আছে, পুংচুং আছে আর বহুত কিছু, এগুলো তো দেশ নিয়ে তো কথা বল, দেশ তো অনেক উন্নয়ন হচ্ছে আমাদের, এবার 8% উপরে জিডিপি বাড়বে, তো দেশ নিয়ে তো কোনো কথা বলাই যাবে না। দেশের যে উন্নয়ন হচ্ছে এটা যদি অস্বীকার করে তাহলে তারা আসলে তার ব্যাপারে কিছু বলার নেই আর কি। পৃথিবী
এখন আমরা
হচ্ছে
সব সিঙ্গাপুর নিঙ্গাপুরের নাম নেই না, এখন আমরা লস অ্যাঞ্জেলেস কানাডা
লস
হয়ে,
এঞ্জেলেস কানাডা হয়ে গেছে আর কি, সুইজারল্যান্ড হয়ে গেছে আমরা,
হ্যাঁ সিঙ্গাপুর ধরেন ধরেন এখন আমাদের,
ধরেন আর কি 8% জিডিপি আপনি বোঝেন সারা ওয়ার্ল্ডে কয়টা দেশে 8% জিডিপি বাড়ে, আর 8.13% মানে জিডিপি বাড়তেছে, হিউজ অবস্থা।
উন্নয়ন চাইলে জিডিপি মেনে নিতে হবে। এনিওয়েজ
মাস্টার একটা ভালো রিপোর্ট বেরিয়েছিল যে আপনার জিডিপি কিভাবে ম্যানিপুলেট হচ্ছে বা সামথিং, করে দেখি নাই কারণ এটা জানি না, জানি তো ওটা পুরা পুরা লাভ কি, মানে যে জিনিস জানি এটা পুরো সময় নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই।
জিডিপি দিয়ে একটা ই আছে, জিডিপি এগেনস্ট একটা থিওরি আছে, খুব কমন থিওরি, ব্রোকেন উইন্ডো ফ্যালাসি। এটা হলো ব্রোকেন উইন্ডো ফ্যালাসি হলো আপনার ধরেন ই আপনার বাসার গ্লাসকে একটা ছেলে ভেঙে দিল, হ্যাঁ ভেঙে দিলে কিছু অ্যাক্টিভিটি হবে, গ্লাসটা আবার লাগাবে, প্লাম্বার এসে অথবা মিস্ত্রি এসে গ্লাসটা লাগাবে, গ্লাস কিনতে হবে, এই যে একটা অ্যাক্টিভিটি হলো এটা কিন্তু জিডিপিতে অ্যাড হলো। কিন্তু এই ফার্স্টে যদি গ্লাসটা না ভাঙতো এই টোটাল জিনিসটা কিন্তু দরকার ছিল না। ডিসপোজেবল ইনকাম, মানুষের ডিসপোজেবল ইনকাম, ওই ডিসপোজেবল ইনকাম মেবি ধরেন 200 টাকা, 200 টাকা অন্য ক্ষেত্রে ইউজ করতে পারতো, মেবি ও বই কিনতে পারতো বা ছেলের জন্য কিছু কিনতে পারতো। এই বাংলাদেশে এখন জিনিসটা যেটা হইতেছে, এই ঢাকার ভাঙা মানে ভালো রাস্তা ভেঙে আবার 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 রাস্তা করে,
আসলে কাহিনী অন্য জায়গায়। ভালো রাস্তা এটা হচ্ছে মানে প্রজেক্ট রানিং করতে হবে, প্লাস কিছু
এটা জিডিপি অ্যাড হয় তো, এটা অ্যাক্টিভিটি না, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি।
আমি তো মাঝখানে একটা এক্সাম্পল দিচ্ছিলাম হচ্ছে আপনার ওই যে খুব সিম্পল এক্সাম্পল, আপনি ডাক্তারের চেম্বারে গেছেন, ডাক্তারের চেম্বারে যে আপনি আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে 10, মানে এক নাম্বারে যাওয়ার জন্য ডাক্তারের যে চামচা আছে আপনি 100 টাকা ঘুষ দিলেন, ওই বেটা ওই 100 টাকা ঘুষের 100 টাকা দিয়ে এসে আবার একটি চাপে দিল 80 টাকা, 20 টাকা ওরাই সেট করে। আপনি একটা জিনিস চিন্তা করেন, মানে আপনার এই যে সুইস ব্যাংকে টাকা জমা হয়, ঠিক আছে, সুইস ব্যাংকে টাকা জমা হয়, আপনি যে আরেকটা যেটা বললেন যে বাইরের দেশ এত স্বল্প এত লোন দেয়, এটা এটা ওরা কেন করে, বা এটার সাথে আমাদের লোকাল বিজনেস এর মানে সম্পর্কটা কোথায়? চিন্তা করেন মানে আমাদের ব্যাংক থেকে যে পরিমাণ NPL তৈরি হয়, মানে যে পরিমাণ মানুষ মানে করে আর কি, সুদ লোন ফেরত দেয় না সামথিং, এটার কারণে যে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এই বিশ্বাস নষ্ট হওয়ার কারণেই কিন্তু বাইরের দেশের এই কোম্পানি গুলো কিন্তু বাংলাদেশে লোনের এই সুদের ব্যবসা করার সুযোগ পায়। বাংলাদেশের যে লোকাল ব্যাংক যারা আছে, যদি আমি ধৈর্যও নই যে আমার জন্য উন্নয়ন খুবই দরকারি, বাংলাদেশের লোকাল ব্যাংক গুলো যদি লোকাল এন্টারপ্রেনারদেরকে যদি কম সুদে লোন দিতে পারতো, তাহলে কিন্তু বাইরের দেশের এই কোম্পানি গুলো কিন্তু বাংলাদেশে এসে সুদের ব্যবসা করতে পারতো না, মিলিয়ন মিলিয়ন ডলার ব্যবসা করতে পারতো না। সো এবং একই সাথে কিন্তু আপনার এই যে যদি সিস্টেম ওকে থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এই হাজার হাজার কোটি ডলার কিন্তু বাইরে পাচার হইতো। তো প্রত্যেকটারই প্রত্যেক কি কারণে ওরা সবকিছু জানার পরেও বাংলাদেশে ট্রানজেকশন করে, কি কারণে ওরা সবকিছু জানার পরেও, তো এইখানে যে আসলে মানে মনে হয় যে এখানে সব একসাথে কাজ করতেছে, ঠিক আছে, সবাই বেনিফিট হচ্ছে, মাঝখান থেকে এই যে আমাদের মতো লোকজন মারা যাচ্ছে। লোকাল ব্যাংক গুলো লোকাল ব্যাংক গুলোর আপনার মানে টাকা নাই হয়ে যাচ্ছে, সুদের হার বাড়তেছে, লোকাল এন্টারপ্রেনাররা আপনার চড়া সুদ দিতে হচ্ছে, লোকাল এন্টারপ্রেনার এর জন্য বাইরের লোনের মুখোমুখি হচ্ছে, এই জন্য বাইরের থেকে লোন আসতেছে, তারা স্বল্প সুদ দিচ্ছে, স্বল্প সুদে ব্যবসা করতে সুযোগ দিচ্ছে, টাকা বাইরে পাচার হচ্ছে, আর বাইরের থেকে যারা লোন দিচ্ছে তারা বিভিন্ন ধরনের শর্ত ধরাই দিচ্ছে তোমাকে, এটা করতে সবকিছুকেই মনে হয় যে একটা একটা সুতায় গাঁথা, মানে একটা সাইকেলের মধ্যে চলতেছে।
চায়নার এটা নতুন স্ট্র্যাটেজি আর কি, মানে থাকে না যে জিওপলিটিক্যাল কন্ট্রোল করার জন্য, ধরেন আমেরিকার একটা স্ট্র্যাটেজি আছে বা ইংল্যান্ডের এক সময় ছিল এম্পিরিয়ালিস্টিক স্ট্র্যাটেজি, এখন হয়তো কমনওয়েলথ এর মাধ্যমে এটা সে এখনো মেনটেন করার চেষ্টা করে, কিন্তু আপনার চায়নার স্ট্র্যাটেজিটা খুব ইন্টারেস্টিং লোনের মাধ্যমে, কারণ হচ্ছে ওদের তো এখন আপনার বুমিং রিয়েল এস্টেট যে ইয়াগুলি বা ইনফ্রাস্ট্রাকচার যা আছে, ব্রিজ বানানো, বড় বড় বিল্ডিং বানানো, তো বিভিন্ন দেশকে তারা লোন দেয় যে ঠিক আছে আমরা করে দিব সার্ভিস, লোন দেয়, নিজেরাই সার্ভিস আবার করে দেয়, কিন্তু লোন তো শোধ করতে পারে না আলটিমেটলি। এই যে আপনি যেটা বললেন বিভিন্ন শর্ত দেশ মানে কিভাবে দেশ আরেক দেশকে কন্ট্রোল করবে, তো আলটিমেটলি চায়নার এটা হচ্ছে নতুন স্ট্র্যাটেজি।
এই চিংকো চিংকো গুলো কিন্তু আসলে আমেরিকানদের চেয়ে শয়তান বেশি আরো,
চিংকোদের সাথে আমেরিকার পক্ষকে একটাই ওরা গণতন্ত্র বেছে না, আরো গণতন্ত্র বেছে ওরা, মনে করেন সরাসরি যে বোম ফালায় না, ওরা সরাসরি যেমন ওই জানা কি করছে, তাইওয়ানের যে আর্মস ডিল হইতেছে ইউএস এর সাথে ব্যান করে দিছে, স্যাংশন দিয়ে দিছে, ঠিক আছে, মানে ওদের ওদের স্যাংশন ওদের উপরে দাঁড়াই দিছে। তো মজার জিনিস, আমাদের ছোট দেশের কিছু করার নাই রে ভাই, আমাদের ছোট দেশের মানুষ এইসব, এই মানে এইসব কান্ট্রিটা এই সেই খেলবে, এটা আমাদের মেনে নিতেই হবে, কিছু করার নেই।
আপনার
আমিও যে
টেকনোলজি দিয়েও তো ম্যানিপুলেট করে, যেমন হুয়াওয়ে, ওরা যেভাবে মানে আমেরিকা পর্যন্ত ভয় পেয়ে গেছে, এখন বাধ্য হয়েছে আর কি স্যাংশন দেওয়া শুরু করতে। আপনার
হ্যাঁ, ওই যে কি জানে বলতেছিল যে আমেরিকা হচ্ছে বা ওরা ওয়েস্ট চেনা করতেছে যে 5G আসলে 5G দিয়ে কি করবে সেটা নিয়ে এত দৌড়াদৌড়ি শুরু করছে, অ্যামাজন বানাইছে, এটা মানে সেটা বানাইছে, হ্যাঁ ইউটিউব এরা করতেছে, 5G যে কেমনে ডেভেলপ করবে এটা নিয়ে আর সময় মাথা কামানো সময় হবে, চায়না আবার এদিক দিয়ে ইনভেস্ট করে ফেলছে আর কি। আর টেকনোলজি তো অবশ্যই, টেকনোলজি তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা তো মানে এটা তো ডাটা ম্যানিপুলেট করি, এটা তো ডাটা নিচ্ছেই।
না সেটাই, ওই যেহেতু হুয়াওয়ের সব নেটওয়ার্ক ধরেন, বাংলাদেশেও তো মনে হয় এখন ইনফ্রাস্ট্রাকচার, টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ম্যাক্সিমাম মনে হয় হুয়াওয়ের মাধ্যমে করা। এক সময় হয়তো এরিকসনের সিমেন্স ছিল, এখন হয়তো আস্তে আস্তে হুয়াওয়ের দিকে চলে যাচ্ছে।
আচ্ছা, আপনার অনেক অনেকদিন আগে মনে হয় শুনছিলাম এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিজনেস এর একটু ইন্টারেস্ট আছে, তাই না?
ও ভাই, আমার এনভায়রনমেন্টের উপর ভালো ভালো আগ্রহ আছে।
মানে জিনিসটা কি আদৌ একটু লিসেনারদের যদি বোঝাইতেন, বা ওয়াই শুড উই কেয়ার অ্যাট অল?
এনভায়রনমেন্ট নিয়ে আসলে যে টেক্সটাইল, আপনি যদি দেখেন টেক্সটাইল নিয়ে একটা কথা বলি, যে বায়াররা যে বড় বড় ব্র্যান্ড গুলো যারা আছে, ওরা সবকিছু ওদের দেশে বানায়, ওদের দেশে এত কিছু, বাট গার্মেন্টস তো ওদের দেশে বানায় না, বানালে তো ওদের
চিপ লেবারের জন্য,
বানাইলে চিপ লেবারের জন্য না, এখানে মেইন জিনিস হচ্ছে ওরা 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 ওদের দেশটাকে নোংরা করতে চায় না, হচ্ছে সহজ কথা। চিপ লেবার তো আছেই, ওদের দেশ করে নোংরা করতে চায় আর 80s এর দিকে যখন আপনার এই আপনার এই টেক্সটাইল তো একটা ডার্টি ইন্ডাস্ট্রি, খুবই
অবশ্যই
ডার্টি ওয়ার্ল্ড এর মধ্যে আপনার সেকেন্ড মোস্ট পলিউটেড ইন্ডাস্ট্রি বলে আর কি, যেহেতু সেকেন্ড না হয়তো বা থার্ড ফোর যা হইলে, বাট ডার্টি। এবং তখন এই ব্র্যান্ড গুলো আস্তে আস্তে জিনিসগুলো রিলোকেট করা শুরু করছে বিভিন্ন জায়গায়। চিপ লেবার তো বেসিক্যালি প্রফিটের চিন্তা তো আসছে পরে, যে আমি এখান থেকে ফার্স্ট ফ্যাশন দিয়ে কিভাবে প্রফিট করে চিন্তা করতেছি, বাট তার আগে মেইন উদ্দেশ্য হচ্ছে ওরা ইন্ডাস্ট্রি গুলো মুভ করাইছে ওদের মানে কান্ট্রি রিপোর্টেড করার জন্য, যাতে ওদের এনভায়রনমেন্ট পলিউশন না হয়। একটা গার্মেন্টস থেকে যে গার্মেন্টস বাংলাদেশে আসছে, এটা এটার খারাপ দিকগুলো যে কত দিক এটা আসলে বলে শেষ করা যাবে না, এটা তো বাংলাদেশের সাথে উন্নয়ন হয়েছে তো গার্মেন্টস, এটা কোনো সন্দেহ নাই। খারাপ দিক হচ্ছে আপনার একদম লোয়ার লেভেলের ফ্যামিলি স্ট্রাকচার গুলো ভেঙে গেছে, আগে তো এরকম ছিল যে আপনার একদম সমাজের উঁচু উঁচু স্তরে ফ্যামিলি স্ট্রাকচার ছিল না, ফ্যামিলি বন্ডিং ছিল না, বাট মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসে ছিল। বাংলাদেশে এখন এই গার্মেন্টস এর কারণে যে অবস্থা হয়েছে, লোয়ার ক্লাসে ফ্যামিলি স্ট্রাকচার ভাঙা ভাঙিয়া পড়তে শুরু করছে। আপনার এখানে জাস্ট ওরা সিম্পলি ওয়েস্টার্ন লাইফ লিড করে, আপনি বলতে পারেন সকাল থেকে 9টা মতো জব করে আর বাকি সময়টা ওয়েস্টার্ন লাইফ লিড করে, ওই ফিলোসফিতে লিড করে, এক একজনের দুই তিনটা করে বিয়ে, এই বিয়ে করতেছে, এই ছাড়তেছে, মানে মানে গার্মেন্টস আপনার যারা একটু ভালো পজিশনে আছে এরা কি মানে কোনো কোনো ইথিক্স নাই এখানে, সত্যি কথা বলতে গেলে কোনো ইথিক্স নাই। আপনার ঘুষের সেক্টর মানে প্রত্যেক এখানে আপনার সামান্য ব্যবসা করার কারণে যে পরিমাণ মানে লেনদেন হয়, যে ধরনের কাজকর্ম হয়, সেটা হচ্ছে বলার বাইরে আর কি। তো আপনার এনভায়রনমেন্টে যদি ধরি, তাহলে হচ্ছে বাংলাদেশে সেদিন দেখতেছিলাম আপনার ইপিআই ইন্ডেক্স বলে একটা কথা আছে, ওয়ার্ল্ড এর মধ্যে 180টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ হচ্ছে 179, এয়ার এর কোয়ালিটি হচ্ছে সবচেয়ে খারাপ। এইগুলো মানে টেক্সটাইল যদিও সলি দেয় না, বাট আমাদের দেশ তো আসলে এরকম ছিল না। আমাদের যদি আপনার আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু পড়তাম যে বাংলাদেশে 25% বন আছে, পড়তাম না ভাই, আমরা তখন বলতে পড়তাম যে বাংলাদেশে টোটাল এরিয়া 25% হচ্ছে ফরেস্ট, সেটা এখন মনে নামে আসছে কত পার্সেন্ট, 3-4% নামে আসছে
এরকমই,
তার চেয়ে কম। এই এই জিনিসগুলো তো দায়ী কারা আসলে, এই যে এই ইন্ডাস্ট্রি গুলো আসতেছে এবং ওরা কিন্তু এগুলো জানে বুঝে করছে, আমার যে আমার নিচের যে কোম্পানি ওরা তো এনভায়রনমেন্টে কাজ করা বলছে যে এগুলো যখন হয়েছে আমরা বুঝে শুনেই করছে ওরা, কিন্তু ওরা এগুলো নিয়ে কথা বলে নাই কেন, কারণ তাতে হচ্ছে আপনার ফ্যাক্টরি ইনভেস্ট করতে হবে, হ্যাঁ ফ্যাক্টরি, কারণ যত আপনি পলিউশন কন্ট্রোল করতে হচ্ছে তত ইনভেস্টমেন্ট আছে না ফ্যাক্টরি, তাতে আপনার প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, এই কারণে ওরা এই জিনিসগুলো বলেনি। এখন আবার গ্লোবালি অ্যাওয়ারনেস শুরু হয়েছে বলে ওগুলো আবার এগুলো শুরু করতেছে, ঠিক আছে। তো এই এই মানে এনভায়রনমেন্ট, আপনি এক একটা, আপনি এমন কোন ইন্ডাস্ট্রি নাই, আপনি কিসের কথা বলবেন? আপনি তো যদি টিকটকে বলেন না বুয়েটের কথা, আইবি এর কথা, এই থেকে সারা জীবন ইঞ্জিনিয়ারিং পাশ করা, সারা জীবন এটা পাশ করা মানুষজন কিভাবে এই ব্যাটের পিছনে দৌড়ায়? আমার কোন ইথিক্স এর মধ্যে, কোন ইথিক্স এর আন্ডারে পড়লে একটা মানুষ ব্যাটে যে চাকরি করতে পারে? তুমি এত জিনিয়াস একটা ছেলে, তুমি এত কিছু জানছো সারা জীবন, তুমি ব্যাটে কিভাবে অ্যাপ্লাই করো?
ওই স্টার্টিং এ গাড়ি দিতে মানে ব্যাপার
মানে
আনলিমিটেড ট্রেন,
এটাই তো এই এটা একমাত্র তোমার, তাহলে এই তাহলে সেই নলেজের মূল্যটা থাকে কোথায়? তাহলে এই পড়া, তাহলে পড়ালেখার দামটা কই? তোমার যে টাকা দিয়ে তুমি যদি এই কাজ করো যে বিড়ি বেচে পারো, আর এখন আপনি দেখছেন কিনা পেপারে আসছে 5 বছরের ব্যবসা ডাবল হয়েছে, চিন্তা করেন কোন রকম মার্কেটিং ছাড়া, কোনো কিছু ছাড়া কি পরিমাণ ইনভেস্ট করলে ওরা এই কাজ করতে পারে, এবং ওদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। আমি একবার বলছিলাম যে ওরা হচ্ছে মানে বাংলাদেশ একটা দেশের টপ ব্রেন গুলারে নিয়ে নেয়, তো মানুষ ওদেরকে ঘৃণা করবে কি? ওদেরকে তখন আসলে আর তখন ওদেরকে ডেস্টিনেশন বানায় না যে আরে আমি ওইখানে জব করবো, ওখানে ওদেরকে স্যালারি নিব। আপনি এখানে কোন ইন্ডাস্ট্রি, আপনি বলবেন যে কোন ইন্ডাস্ট্রি মানে পলিউট করার মানে জিনিসটা এমন হয়েছে যে আমরা হচ্ছে ওই নিজের নিজেদের ঘর বাড়ি, নিজেদের শরীর সাজাইতেছি কিন্তু ঘর বাড়ি ধ্বংস করতেছি।
আমরা আমরা পলিউট করি না, আইটি ইন্ডাস্ট্রি।
আইটি ইন্ডাস্ট্রি ভাই হচ্ছে, আইটি ইন্ডাস্ট্রি হচ্ছে ভাই যে ওই যে কন্ট্রোল আছে না, কন্ট্রোলিং এর মধ্যে আপনার করাই আছে, আপনারা সব তথ্য দিয়ে দিচ্ছেন মানুষের, ঠিক আছে, সেন্ট্রালি দিয়ে দিচ্ছেন তথ্য মানুষের কন্ট্রোল।
আপনার আইটি ইন্ডাস্ট্রিরও একটা কার্বন ফুটপ্রিন্ট আছে। সেদিন আপনার ফায়ার মোজিলার একটা পডকাস্ট সিরিজ আছে IRL, ওখানে বলতেছিল আইটি ইন্ডাস্ট্রির কার্বন ফুটপ্রিন্ট। মনে করেন আপনি যদি চিন্তা করেন আমরা কতটুকু ইলেকট্রিসিটি বার্ন করি, সারা দুনিয়া কত কত সার্ভার চলে।
শান্তি নাই ভাই, সুখ পাবেন না, বুঝছেন না? এখন শুধু একটা জায়গায় খুঁজে পেয়েছি যে গাছ লাগার জন্য একটা কোম্পানি লাগাই, তো যে কোম্পানির দায়িত্ব শুধু গাছ লাগানো, বিভিন্ন কোম্পানি থেকে টাকা।
ব্যাট করছে মাঝখানে, ব্যাট করছে না।
আরে ভাই ও তো বিড়ি বিক্রি করে গাছ লাগাবে, তো বিড়ি বিক্রি না করে গাছ লাগাবো। আমার কাজই হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে টাকা নিবো, এখন তো যে আপনার CSR ভ্যালু আছে বিভিন্ন টাকা নিয়ে ভাবে গাছ লাগাবো। ওখানে যে একটা আদেশ মনে হয় আছে যে তুমি গাছ লাগাবো, একটা মানে স্পষ্ট নির্দেশ আছে আজকে গাছ লাগানোর ব্যাপারে। তো এটা ছাড়া ভাই আমি আমি আর কোনো কাজ করে যাবই না আসলে। মানুষ
আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো বিজনেস ডাজেন্ট এক্সিস্ট নাকি?
আছে না, বিজনেস আছে, অবশ্যই আছে। মানে বিজনেস মানে ইন্ডাস্ট্রি লেভেলে নাই, আপনি নিজে করতে পারেন,
স্কেলেবল নাকি?
স্কেলেবল না, যেমন আমাদের কোম্পানি যে কাজ করে এখন যেটা আছে ওরা হচ্ছে কেমিক্যাল নিয়ে কাজ করে, ওরা কাজ করে যাতে টেক্সটাইল বা কেমিক্যাল যাতে কোনো দূষণ না হয়, এটা কিন্তু আসলে বিজনেস কে প্রোটেক্ট করার জন্য, এটা কিন্তু এমন না যে রেগুলেট করার জন্য।
আচ্ছা
ঠিক আছে, ওরা বুঝছে যে যদি এভাবে আগাইতে থাকে তাহলে একসময় টেক্সটাইল ব্যবসা বন্ধ হয়ে যাবে।
এটা কি সেই চিন্তা করে করার বলতে আপনি মানে আমাদের কি কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়? মানে জাস্ট হাইপোথেটিক্যালি জিজ্ঞেস করতেছি, কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় যে আমার পলিউশন এত লেভেল কম হইতে হবে বা আমি বর্জ্য এত এনভায়রনমেন্টে ছাড়বো না, ওইটা মিট করার জন্য কি এরকম করে? বিদেশি কোনো চাপ আছে কি এটার ব্যাপারে?
টেক্সাস সেক্টরে
মানে মানে ধরেন আমি একটা উদাহরণ দিলাম আপনার, ইউরোপিয়ান ইউনিয়ন তো ধরা হয় যে তারা খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কম্পেয়ার টু অন্যান্য অন্যান্য আমেরিকা বা অন্য জায়গা যা আছে ধরে আর কি, তারা সাপোজিটলি তো তাদের বিভিন্ন এনভায়রনমেন্টাল মানে রেগুলেশন আছে যে আমাকে এটা এটা মিট করতে হবে, তা না হলে আমি আমার কোম্পানি লসে পড়বে বা ট্যাক্স দিতে হবে, বাড়তি যেসব ব্যাপার স্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতেছি যে এই এই প্রোডাক্ট গুলি যে আসছে ওইটার রেগুলেশন ফুলফিল করার জন্য আসছে নাকি আপনি বলছেন কোম্পানি প্রোটেক্ট করার জন্য, সেটা বোঝার চেষ্টা করতেছি।
মানে আপনার কোম্পানি
রেগুলেশন রেগুলেশন ফুলফিল করার জন্য আসে নাই, কারণ রেগুলেশন হচ্ছে যে ইউরোপিয়ান আপনি যেটা বলেন ওরা আসলে নিজেদের প্রোটেক্ট করে, ওদের যে রিচ আছে, রিচ যে লিস্ট আছে, ঠিক আছে, এরা হচ্ছে ওদের কান্ট্রি প্রোটেক্ট করার জন্য আছে। বাট গ্লোবালি আপনি এখন পর্যন্ত ওদেরই ব্র্যান্ড যারা আছে, হচ্ছে সেদিন কথা হইতেছিল যে আপনি একটা দুইটা কেমিক্যালের মধ্যে একটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, একটা হচ্ছে নন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে। তো যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সেটা দিলে আপনার একটু গ্লেজ কম আসবে, অপটিক্যাল লুকটা ভালো আসবে না, আর যেটা কম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সেটা দিলে অপটিক্যাল লুকটা ভালো আসবে। ওরা কিন্তু সবসময় ওই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেটা না সেটাকে পিক করবে অলওয়েজ।
ওকে
আমরা বলতে বিজনেস হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে তুমি, কারণ এটা ওদের দেশে প্রডিউস হচ্ছে না, প্রডিউস হচ্ছে আমাদের দেশে। রেগুলেশন হওয়া উচিত ছিল আমাদের দেশে, ওদের দেশে কেন? কারণ জিনিসটা তো আমরা প্রডিউস করতেছি, আমার কান্ট্রিকে আমি পলিউট করতেছি। সমস্যা হচ্ছে বাংলাদেশের, ওই যে বললাম আপনার কর্পোরেট কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে কর্পোরেটের গোলই হচ্ছে, আমরা যখন MBA শুরু করছি আমাদের প্রথমে বলছিল কি, একটা কোম্পানির অবজেক্টিভ হচ্ছে শেয়ার হোল্ডারের প্রফিট ম্যাক্সিমাইজ করা।
হুম হুম
এটা যদি একটা কোম্পানির গোল হয়, তখন তো কোম্পানি তো আপনার এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করবে না, কোম্পানি তো সারাউন্ডিং নিয়ে চিন্তা করবে না, ওর টার্গেটে থাকবে ও কিভাবে প্রফিট করতে পারে। এই জন্য ওই একটা একটা কস্ট যেটা আছে, কস্ট আইদার তুমি নিজে নিচ্ছ না তুমি সমাজের উপর চাপাই দিচ্ছ, এই এই কষ্টটাকে কেউ ধরতেছে না, এই কষ্টটাকে তারা দেখে না। এই কষ্টটা ওরা বুঝছে, ওরা বোঝে ওদের দেশকে প্রোটেক্ট করতেছে। যে আজকে আজকে বিকালবেলা ভিডিও দেখতেছিলাম, বুড়িগঙ্গা 1960-এর ছবি, পুরো নীল পানি, একদম নীল পানি, একদম নীল পানি 1960-এর বুড়িগঙ্গা। এই 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 কত বছরের মধ্যে জিনিস পুরো কালো বানা ভাবছে
পুরা কালা।
আমাদের আমাদের নিজেদের রেগুলেশন থাকা দরকার ছিল, নিজেদের রেগুলেশন নাই, হঠাৎ করে বিজনেস দিয়ে দিচ্ছে, বিজনেসের লোভে পড়ে আমরা সবকিছু করছি, কান্ট্রি প্রচুর ডেভেলপ করছি, প্রচুর জিডিপি বাড়ছে, প্রচুর এক্সপোর্ট হয়েছে, কিন্তু এদিকে মাটি আর পানি শেষ করে ফেলছে। বাংলাদেশে প্রচুর বড় লোক আছে, আপনি জানেন বাংলাদেশ থেকে মাছ কিনা খায় না, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রচুর বড় লোক আছে যারা কিনা বাংলাদেশ থেকে মাছ কিনা খায়,
ওই ল্যাভেন্ডারের মাছ খায়,
বাইরে থেকে মাছ নিয়ে আসে, আমরা তো হোটেলে যা খায়, মানে বড় বড় হোটেলে যা খায়, বাংলাদেশ বাজার থেকে সে মাছ কিনে না, কারণ সে জানে যে এটা হচ্ছে এই মাছের মধ্যে বিষ আছে। এটা আমি কয়েকজন মালিকের সাথে কথা বলে আপনার দেখা করছি, তারা মাছ কিনে খায় না এই লেভেলে, তারা নিজেরা জেনে 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 বুঝে এটা করে।
ওই ইয়ে তো আছে, এটা তো আমাদের দেশের লোকেরও আছে, যারা আগে আমে কার্বাইড দিত বা ফরমালিন, ও নিজেদের জন্য আলাদা একটা বাগান রাখতো, ওই বাগানে কিন্তু ই দিত না, কীটনাশক দিত না, ওই বাগানে আম শুধু নিজেরা খেত।
এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তখনই আসতো যদি আপনার ওই যে আপনার কর্পোরেট পলিসির মধ্যেই তো না, আপনার পলিসি তো হচ্ছে আপনি অবজেক্টিভ তো সেট করে দিয়েছেন প্রথমে যে আমাকে শেয়ার হোল্ডার প্রফিট বাড়াইতে হবে। সো এইখানে আপনি, এখানে আপনি অন্য অন্য কিছু আপনি কেমনে ঢুকাবেন? ইভেন আপনি যদি আপনি যদি স্টক মার্কেটে যেটা বলেন, স্টক মার্কেটে যখন আপনাকে ভ্যালুয়েশন করে, স্টক মার্কেটে যে আপনার প্রাইস আপ ডাউন করে, সেটার সাথে তো আমার তার তার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো কিছু বাইরের দেশে আছে, বাইরের দেশে যদি একটা নিউজ ফ্ল্যাশ হয় যে এই কোম্পানি এরকম করতেছে, যদি পাবলিক সেটাকে মনে করে যে তার হাতে তার স্টক একটা ইম্প্যাক্ট আসতে পারে, এইসব দেশে তো প্রশ্নই আসে না।
ওগুলো ছিল একটা ঢং, কারণ হলো ওরা শুধু নিজেদের জন্য কনসার্ন, ওই সেম জিনিসটা আমাদের জন্য কনসার্ন না, আবার
না কখনোই কনসার্ন।
আপনার রিসেন্টলি খবরে দেখছেন কিনা জানি না, ওই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর যেসব বিভিন্ন হাউস হোল্ড বর্জ্য যেগুলি আর কি মানুষজন বিনে ফেলায়, এগুলি আলটিমেটলি মালয়েশিয়া ইন্দোনেশিয়া এসব দেশ ঠিক মানে বেচতেছে আর কি, ওসব বিক্রি করে, পর ওরা আবার বলতেছে ওরা গিয়ে ডাম্প করবে, কই বলছে না তোমার তোমার ময়লা তুমি নিয়ে যাও বাস।
এরা ডাম্পিং ডাম্পিং কান্ট্রি বানানোর ইন্টেনশন আর কি। আর এখন হচ্ছে যে আরো যে আরো যে কতগুলো ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, মানে সেদিন আমরা রিপোর্ট দেখতেছিলাম যে বাংলাদেশে ঢাকার মধ্যে ওয়াটার লেভেল, গ্রাউন্ড লেভেলে যে ওয়াটার আছে সেটা কতক্ষণ নিচে চলে গেছে আজকে থেকে 10 বছর আগে। এখন আপনার ওই আরো যদি ইন্ডাস্ট্রি লেভেল করে, এগুলা যে কই চলে যাবে, সামনে যে কি আসবে কোনো আগা মাথা নেই। মানুষ পানি পানির জন্য যুদ্ধ করবে যেটা তো বলাই আছে, এবং ইকোনমিক ওই গ্লোবাল ইকোনমিক ফোরামে বলা আছে যে ওয়ার্ল্ডে আপনার 5টা জায়গায় যে পানি নিয়ে যে কনফ্লিক্ট করে হবে, তার মধ্যে 1 নম্বর আছে বাংলাদেশ।
সিরিয়াসলি আমাদের কি করা উচিত এখন
ভাই? বাংলাদেশে থাকবো পানি মরতে, এটা তো বোরে কখনই যাবো না, বোরে খুলি খুব আজকে রাখো
এই পডকাস্ট শুনবে না কথা নাকি?
না আর শুনতেছে না, ওই যে ঘুমাইতে ঘুম পাতে বসে অফিসের মিটিং আছে
না, মানে পরে রেকর্ডিং পরে যখন পাবলিশ
হবে না, পাবলিশ হলে সম্ভাবনা নাই, তার সার্কেল সম্পূর্ণ আলাদা। খুব ফ্রাস্ট্রেট হইলে আমি আমার ওয়াইফের ফেসবুক পেজে ঢুকে বসে থাকি, খুব শান্তি শান্তি ভাব লাগে, এই মনে করেন মানুষজন কাপড় কিনতেছে, সেলফি দিতেছে, সম্পূর্ণ আলাদা একটা ভাব, মানে বাংলাদেশের যে খারাপ বিষয় আছে এটা কোনো ভাবই পাওয়া যায় না।
আচ্ছা একটু অফ ট্র্যাক প্রশ্ন করি, যেহেতু এই যে আন্ডারগ্রেড পাস করার পর এই দীর্ঘ সময় বিভিন্ন চড়াই উতরাই দিয়ে এই করলো বিভিন্ন এক্সপিরিয়েন্স, মানে মোটামুটি আপনার অস্থির এক্সপিরিয়েন্স বলা যায় আর কি, এখন হ্যাঁ ইয়াং পোলাপাইন যারা আছে, মানে যারা বের হবে পাশ করে বের হবে, এরা এই অস্থির এক্সপিরিয়েন্স নিবে না আসলে একটা আর একটু স্টেবল কিছু করার উপায় আছে, এদের জন্য যদি অ্যাডভাইস টেডভাইস থাকে আর কি, ভুল থেকে শেখা।
ভুল থেকে শেখা, আচ্ছা এটা হচ্ছে ভাই আমার মানে আমার পরিচিত আছে একটা বলে যে তুই যতগুলা চাকরি করছো? আমরা ততগুলো ইন্টারভিউ দিইনি, তো চাকরি ব্যাপারে, চাকরি ব্যাপারে একটা ইয়ে হচ্ছে যে আগের থেকে সেট করে রাখা, যে প্রথম থেকে ডিসাইড করা যে আমি, অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, মানে মেইন যে ডিফিকাল্ট, আমি আসলে কি চাই এটা প্রথমে বলা জানা, বিশেষ করে আপনার ওই 24-25 বছর বয়সে আমি যে আসলে কি চাই এটা বোঝাটাই ডিফিকাল্ট। আমি কি আসলে টাকা পয়সা চাই, নাকি আমি ক্ষমতা চাই, নাকি আমি ঢাকায় থাকতে চাই, নাকি আমি দেশের বাইরে যেতে চাই, এইটা এটা ডিসাইড করাটা একটা ডিফিকাল্ট। এবং তারপরে যত বড় হয়, নাকি বিসিএস দিতে চাই, ওইটা বললাম যে পাওয়ার, পাওয়ার থেকে বিসিএস দিতে চাই, সরাসরি তো বলা যায় না, বুঝেন না, এই জন্য তো যত বড় হয় তত বেশি গেলে যেমন তত ইথিক্যাল জিনিসগুলো সামনে আসতে থাকে, অনেকে আসে না, তো ভালো হয় যদি বড় বড় পরামর্শ নেয়। আমি যে আরো পরামর্শ নিয়ে নেই কখনো, নিজের বুদ্ধিতে চলছি, এটা একটা খারাপ জিনিস। বাবা মার উপরে ডিসিশনটা ছেড়ে দেওয়াটা অনেকখানি ওয়াইজ আমি মনে করি।
ওয়াইজ মানে ওনাকে এখনকার কারেন্ট ওয়ার্ল্ড নিয়ে আপডেটেড যে ই দিবে আর কি, অ্যাডভাইস দিবে।
বাবা মা আসলে সবসময় চিন্তা করে, মানে কারেন্ট ওয়ার্ল্ড নিয়ে আপডেটেড যদি আপনি চিন্তা করেন কোন সেক্টরে জব করব, এটার জন্য হয়তো বা আপনি মানে একটু পাশাপাশি যারা আছে, সিনিয়র যারা আছে, এদের অ্যাডভাইস দিতে পারেন। বাপ মা কিন্তু আসলে চিন্তা করবো ভালো লাইফ নিয়ে। সো তুমি কি ওই যে টাকা চাও না ক্ষমতা চাও, এই জিনিসগুলো আসলে বাবা আমার গাইডেন্স অনেক বড় ইম্পর্টেন্ট। যেমন আমার বাপ মা সবসময় ইচ্ছা ছিল যে মানুষের সেবা করবো, এই জন্য আমার ডাক্তার বানিয়ে চেয়েছিল, বাপ মার কথা শুনি নাই, কৈতালি করছি। কৈতালি করে হচ্ছে ওই আর্মিতে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, আর্মিতে যেতে যে পরে মানে বহুত কাহিনী করছি। বাবা আমার কথা শুনলে এখন বুঝি যে আসলে ডাক্তার যদি হইতাম অত তো মানুষের সেবা করতে পারতাম না অত তো।
কিন্তু বেশিরভাগ বাবা মা বিসিএস দিতে বলে নাকি?
আমি বলতেছি যে বাবা মা বিসিএস, এখন ডিপেন্ড করে বাবা মা কেমন, আমি যদি বাবা মা যদি, বাবা মা যদি ভাই 2 নম্বর সেক্ষেত্রে তো ভাই আর কিছু করার থাকে না। এখন বুঝতে হবে যে আমি আসলে বাবা মার অ্যাডভাইস নিবো কেনা, কাকে আমার রিলায়েবল মনে হয়। আমার আশপাশে আমি প্রচুর রিলায়েবল মানুষ পাইছি, ওই জন্য যাকে আমার রিলায়েবল মনে হয় বিসিএস দাও। আমি বলছি বিসিএস দাও 2 নম্বর, আমি বলতেছি না বিসিএস দাও অবশ্যই ভালো, কিন্তু সরকারি চাকরি করতে গেলে আসলে অনেক কিছু মেনে নিতে হয়, যেটা আসলে হয়তো অনেক সময় সম্ভব হয় না। আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করলে আপনি দুপ্তা মুখ করে চাকরিতে চলে আসতে পারেন, ঠিক আছে, কল্যাণ মতো চাকরি, কিন্তু এটা বিসিএস দিতে গেলে খুব ডিফিকাল্ট। যেমন আমার আমার স্ট্রং, আমার অনেক ফ্রেন্ড আমি দেখছি যারা স্ট্রং অপোজ করতো, তারা আসলে দেখা যায় যে চাকরি শুরু করার পর থেকে মানে দিনের মধ্যে 2 বার করে প্রফিট পাল্টায়, ঠিক আছে, তো মানে মানুষজন অফিসে টাঙ্গায় আর প্রফিটে টাঙ্গায়, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়।
এরকম
কারোর কাছ থেকে অ্যাডভাইস নেওয়া অনেকটা পিট টাইপের হয়ে যায়, অনেকটা পিট টাইপের হয়ে যায় ক্যারিয়ার লেভেলে। বাট আমার মনে হয় যে খুব কাছাকাছি 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে জব লাইনে, বা 5-6 বছর এক্সপিরিয়েন্স আছে জব লাইনে, তার কাছ থেকে ওই সেক্টরে অ্যাডভাইস দিলে সুবিধা হবে। যেমন আমাদের টেক্সটাইল সেক্টরে অনেক ধরনের জব আছে, ফ্যাক্টরি জব যারা করে তাদের এক ধরনের লাইফ স্টাইল, তারা হচ্ছে ফ্যাক্টরিতে বিশাল বড় ফ্যাক্টরিতে GMTM হয়ে থাকে, পুরো ফ্যাক্টরিতে ঢোকার সময় 10 বার সালাম দেয়, বাইরে 10 বার সালাম দেয়, ঠিক আছে, কিন্তু তাদের সমস্যা হচ্ছে বছরে তারা হয়তো ছুটি কম পায়, একটা ঝাড়ের উপরে থাকে। আবার মার্চেন্ডাইজার যারা আছে তাদের এক ধরনের লাইফ, যারা বাইং হাউসে জব করে তাদের এক ধরনের লাইফ। সো এরকম প্রত্যেকটা সেক্টরেই এক একটা সাবজেক্ট থেকে বের হইলে ওই সাবজেক্টের আন্ডারে বিভিন্ন ধরনের জব আছে। সো ওই বিভিন্ন ধরনের জবের মধ্যে বিভিন্ন ধরনের জবের বিভিন্ন ধরনের লাইফ স্টাইল, এখন কোন ধরনের লাইফ স্টাইল আমার সাথে যায় এটা আসলে আগে থেকেই ডিসাইড করা যায়, আমি এই ধরনের লাইফ স্টাইল আমার জন্য চুজ করতেছি, সেইভাবে চুজ করে আগানো, তাইলে হয় কি ওই পরবর্তীতে যে এই ট্র্যাক চেঞ্জ করা বা মানে জব চেঞ্জ করার এই জিনিসগুলো থাকে না, মেন্টাল স্যাটিসফ্যাকশন না হওয়ার এই জিনিসগুলো থাকে, যেটা আসলে দরকার।
মানে এটা কি বলে দৃষ্টিভঙ্গিটা অনেকটা জাপানিজদের মতো, যেমন সারা জীবন সামুরাই সোর্ডি বানাবে আর কি।
এটা যে বললাম আমার আমার ইয়া ছিল যে ভাই আমি এক আমি আমি এক জায়গায় চাকরি করব না, আমার সবসময় ইচ্ছা ছিল, আমার টেক্সটাইল থেকে বের হয়ে আমার মনে হয়েছে ভাই টেক্সটাইলের লোকজন বা টেক্সটাইলে খালি টেক্সটাইলই করে, আমি টেক্সটাইলের জন্য করব না, টেক্সটাইল ফেলে আমি জীবনে MD হতে পারবো না, ঠিক আছে, আমার MD হইতে হলে ফাইন্যান্স শিখতে হবে। সো আমি ওই ধারণা থেকে আমি ফাইন্যান্স শিখছি, আমার এমডি হইতে হবে, কারণ এমডি হইলে এই টেক্সটাইল পাস করে আমি দেখছি যে কোনো এমডি হয় না, সিও হয় না। তো আমার যদি টেক্সটাইল কোম্পানিতে সিও হইতে আমাকে ফাইন্যান্স বুঝতে, ফাইন্যান্স বুঝতে হইলে ব্যবসা বুঝতে হবে, তো ওই ইচ্ছা থেকে আমার ফাইন্যান্সে জয়েন করা। এবং তারপরে হচ্ছে এই টেক্সের ব্যাপারগুলো আসছে যে যেহেনি যাই দিয়ে আনএথিক্যাল থিংস করবো, পছন্দ হয় না, চাকরি ছেড়ে দিছে, আল্লাহ একটা চাকরি যোগাই দিছে। তো এটা কোনো, এটা আসলে কোনো লাইফ স্টাইল না ভাই, এটা আসলে জব এভাবে করা উচিত না। আল্লাহ দিছে আমার, আমাদের ছিল আল্লাহ ব্যবস্থা করছে, তো এটা কোনো প্ল্যান্ড ওয়েতে না। প্ল্যান্ড ওয়েতে আগাইতে গেলে যদি আমি মনে করি যে না আমি ক্যারিয়ার আসলে ডেভেলপ করো, আর আমার নিজের ক্যারিয়ার ডেভেলপ করার কোনো ইচ্ছাও নেই যে না আমার একটা হইতে হবে, মানে অ্যাম্বিশন টেম্বিশন নাই আর কি। তো যাদের এটা আছে, আমার মনে হয় যদি ক্যারিয়ার কিছু করতে চাই তাহলে এভাবে প্ল্যান্ড ওয়েতে আগানো উচিত। কারণ কি হয়, আমি যেটা ফেস করছি, ওই যে মার্চেন্ট ব্যাংকে যখন আমি ছিলাম, আমি যেটা ফেস করছি, যেহেতু আমি টেক্সটাইল থেকে পাস করছি, আমি হেড অফ অপারেশন হইলাম, এখন টিও বানাবে, কিন্তু সিও বানাতে গেলে তখন হচ্ছে কি, আপনার তখন হচ্ছে আপনার সাবজেক্টের প্রশ্ন আসে টপ পজিশন, হ্যাঁ তখন সেফ, বা হচ্ছে আপনার তখন হচ্ছে ওইখানে যারা ফিনান্সের যারা আছে তারা চিন্তা করতেছে যে টেক্সটাইল থেকে পাস করা ছেলে সিও হবে, মানে তখন হচ্ছে আপনার ইজমের প্রশ্ন চলে আসে, ঠিক আছে। আবার বাইরে যখন ছিলাম, বাইরে সেম কেস ফেস করছি, বাইরে হচ্ছে যখন প্রমোশন পাইলাম, প্রমোশন পাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে গেলে তখন চিন্তা করছে যে এটা তো বাংলাদেশি, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানানো যায় কিনা, বানালে কি হবে না হবে, তখন ইন্ডিয়ান বানাইছে। ওই ইজমের প্রশ্নগুলো একটু সিনিয়র লেভেলে গেলে আসে, প্রথম প্রথম যখন গাদার খাটনি খাটায় তখন কিন্তু ইজমের প্রশ্ন আসে, কিন্তু একটু টপ লেভেলে গেলে তখন ইজমের প্রশ্নগুলো চলে আসে। তো এইগুলো আগে থেকে চিন্তা করে সেক্টরটাকে সাইড করে নেওয়া, তাহলে আমার পরবর্তীতে আগাইতে সুবিধা হয়, যদি আসলে আমার ক্যারিয়ার নিয়ে কোনো আগ্রহ থাকে।
মোটামুটি পীর ধরা জরুরি আর কি, মানে সিরিয়াসলি
পীর ধরা প্রথমে,
প্রফেশনাল মেন্টর,
মানে আমি কোন সেক্টরে যাব এটা বোঝার জন্য প্রথমে দরকার আছে, কিন্তু তারপরে হচ্ছে পীর ধরা জরুরি না, তারপর হচ্ছে নিজের নিজের মতো কাজ করে যেতে হবে। কাজে যদি আপনার নিজের মতো কাজ করে গেলেই আনা, আর ওই তেল মারার জন্য দু একজন থাকবে সেটা তো ভালো। ব্যাংকে যেটা হয়, ব্যাংকে গ্রুপিং থাকে, এক একটা গ্রুপে একজনের পিছনে ধরে একটা গেলে সব ট্রেনে নিয়ে যায়, ওগুলো হচ্ছে প্রফেশনাল পলিটিক্স আর, ওইটা কথা বলতেছি না, ওটা আলাদা জিনিস। আমাদের যত, আমি জানি না আপনাদের কাছে কি অবস্থা, আমাদের কাছে যতগুলো 20 বছর বেশি বিয়ে করছে সেগুলো এখন খুবই হ্যাপি আছে, এবং এদের মানে ক্যারিয়ার পিকটা ভালো হয়েছে। কারণ সত্যি কথা বলতে গেলে আপনার যখন কাজের উপরে দায়িত্ব আসে তখন কিন্তু তার ম্যাচুরিটি চলে আসে ভাই, বুঝছেন। আমাদের হচ্ছে ম্যাচুরিটি অনেক পরে, মানে বিয়ে করলে একটা ম্যাচুরিটি চলে আসবে আপনার ভিতরে, আপনি তখন লং টার্ম চিন্তা করবেন, আর বিয়ে না করলে খালি শর্ট টার্ম চিন্তা করবেন যে কেমনে কি করা যায় চিপা চুপা দিয়া। বিয়ে করলেই একটা লং টার্ম চিন্তা ভাবনা চলে আসে মাথার ভিতরে যে আমাকে বড় কিছু করতে হবে, যাতে এটা আমার ক্যারিয়ারের জন্য হয়। হুটহাট চাকরি ছাড়বেন না, হুটহাট বস্রে দৌড়ানি দিবেন না, যেটা আমি দিছি কয়েকবার। তো এইসব এই 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 জিনিসগুলো তখন অ্যাভয়েড করা যায়, এই জন্য বিয়ে করাটা জরুরি।
সত্যি এইচএসসি পাস করা প্লাবেন্ত হয়ে খুব খুশি হবে আপনার কথা শুনে, এখনই বিয়ে করে ফেলতে হবে।
এইচএসসি পাস করলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, যদি বাপ মা সাপোর্ট দেয় তাহলে ঠিক
আছে। 18 20 বছর তো তাই,
20 বছর হলে বাপ মা সাপোর্ট দেয় তাহলে ঠিক আছে, আর বাপ মার সাপোর্ট লাগবে তাহলে দেখা যাবে যে তিন দিন জামাই বোনিয়া বাপের বাসায় থাকবে, 3 দিন শ্বশুর বাসায় থাকবে। বাপ মা যদি সাপোর্ট দেয় টিউশনি করার সংসার চালাবে, টিউশনি করো তখন প্রচুর মানুষ 30-40 টাকা ব্যাপার তো না। কিন্তু বিয়ে করলে হবে কি, মানে আগে বিয়ে করলে যেটা সুবিধা, যেমন আমার বাবার ক্ষেত্রে যে সুবিধাটা হয়েছে, আমার বাবা হচ্ছে 24 বছর বসে বিয়ে করছে। তো আমি জব করা, মানে আমার বাবা যখন রিটায়ার করে তখন আমি একটা ভালো পজিশনে চলে গেছি অলরেডি। তো তখন আমার এই এই তখন ডিপেন্ডেন্সিতে আসলে অনেক শেয়ারিং হয়, এবং এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো আপনি যখন 18 বছর বা 20 বছর বয়সে আপনি বিয়ে করতেছেন না, 22 বছর বয়সে আপনি বিয়ে করেন, আপনি যখন জব জব ছাড়ার সময় দেখবেন যে আপনার ছেলে তখন একটা ভালো পজিশনে চলে গেছে, তখন কিন্তু আমার দায়িত্ব নেওয়াটা তখন একটা রিল্যাক্সড একটা সময় চলে আসে,
ইজি। হ্যাঁ হ্যাঁ,
আর যদি এরকম আপনি 35 বছর বিয়ে করেন তখন আপনি 50 বছর বয়সে রিটায়ার করতে পারেন যে পোলা হেন নাইনি বাস করে নাই, তো ওটা একটা বিশাল প্যারা,
কোটি কোটি টাকা রেখে যাবেন
ব্যাংকে, সরি কোটি কোটি টাকা রেখে যাবেন।
ব্যাপারটা তো আমার অনেক মানে লং টার্ম প্ল্যানিং এর ব্যাপার হয়ে গেল না,
লং টার্ম প্ল্যান এটা সংসার করেন, আল্লাহ তো পানিছে সংসার করার জন্য, আল্লাহ তো টাকা কামাই করার জন্য পাঠায়, আল্লাহ পানিছে তুই সংসার কর, সংসার করে পৃথিবীতে তুই কিছু ভালো সন্তান দেখা যা, যারা তারা তোর জন্য মরার পরে তোর জন্য দোয়া করবে, এখন আপনার প্ল্যানিং করলে আগে থেকেই করা উচিত, এটা আমার মতামত আর কি। আমার তো একটা ফ্রেন্ড ছিলেন, দেখলাম 5টা বাচ্চা, ওর দেহে আমার হিসাব হইতেছিল সালে 5 বাচ্চার বাপ হয়ে গেছে, বিয়ে করছে মনে হয় 20 বছর বয়সে, 3 ছেলে 2 মেয়ে। এটা আমি হাইস দেখলাম আর কি, যে 5 বাচ্চা এই বয়সে এই জামানায়।
আচ্ছা, আমার মনে হয় অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলছি, শেষের দিকে একটা মানে রিলেটেড প্রশ্ন, মানে বেসড অন এক্সপিরিয়েন্স, যেহেতু আপনার এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স, এখনকার এই বাংলাদেশের, যদিও আমাদের মন্ত্রীর ভাষ্য হলো কোনো আনএমপ্লয়মেন্ট নাই, বেকারত্ব কোনো সমস্যা নাই, আসলে সিচুয়েশনটা কিরকম? আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গেছেন, আমিও কিছুদিন ছিলাম, আইটিতে গেছেন, তারপরে ফিনান্সিয়াল মার্কেটে, সব জায়গায় মোটামুটি পদচারণা আসছে, তো এমপ্লয়মেন্ট সিচুয়েশনটা কি?
চাকরি বাকরি আছে ভাই, যাদের যাদের যারা করতে পারে, এটা সবসময় একই জিনিস, যারা করতে পারে তাদের জন্য প্রচুর চাকরি আছে, আর যারা করতে পারে না তাদের জন্য কিছুই নেই। আপনাকে ওই স্কিল ডেভেলপ করার একটা কথা বললেন,
টপ টপ 5%, টপ 10% এদের কথা আসলে বাদ, 5% 10% এরা সবসময় পাবে জব, এদের এদের কথা না, বাকিদের কি অবস্থা?
খুব একটা ভালো না, এটা হচ্ছে সত্যি কথা। আপনি জানেন সব জায়গায় দেখতেছেন ছেলেপেলে আত্মহত্যা করতেছে, খুব একটা ভালো না। বাট আমার মনে হয় যে সামনে জব সেক্টরের আরো ডেভেলপমেন্ট হবে, কারণ এই ভিজিট টিভিজিট গুলো আসলে বাইরের কোম্পানি কিছু জব ক্রিয়েশন হবে, সেটা গভর্নমেন্টেরও টার্গেট আছে, সো সামনে আশা করি ভালোই হবে, খারাপ হবে না। বাট আমার আমার কথা হচ্ছে, যদি সুযোগ থাকে তাহলে আসলে ওই যে হেনরি কিসিঞ্জারের যে কথা আছে যে ফুড ফুডের ক্ষমতা যেন নিজের হাতে থাকে, তো যত কিছুই হোক না কেন আমার মনে হয় যে এগ্রিকালচারের সাথে নিজেকে সংযুক্ত রাখা উচিত, বাড়িতে কিছু জমি কিনে রাখা, সেখানে কিছু খামার টামার করা, বা কিছু ধান বর্গ চাষে দেওয়া, বা এই জাতীয় জিনিসগুলোতে নিজেকে ইনভলভ রাখা উচিত, কারণ যাতে যে কোনো ধরনের ইকোনমিক সিচুয়েশনে অন্তত খাওয়ার সমস্যাটা যাতে না হয়, এটা হচ্ছে আমার 36 বছর এক্সপিরিয়েন্স আর কি, যেটা আমি করতে যাচ্ছি। আমি কিছু জমি টমি কিনবো, বাপের জমি আছে তারপর কিছু কিনবো, যাতে আমার, এটা আমি আমার বাবারাও দেখছি সারা জীবন, মানে গ্রামে জমি থেকে আসলে হয় কি আপনার মানে সাপ্লাইটা ঠিক থাকে, আপনার খাওয়ার জন্য হয়তো টেনশন করার কিছু নাই, এবং যখন আপনার খাওয়ার জন্য অতটা বেশি টেনশন করার কিছু থাকবে না, তখন কিন্তু আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।
গ্রামের দিকে মানুষ আগে যেভাবে ফসল শেয়ার করেই দিত, বর্গা দিত, এখন তো দেয় না, এখন সংকরের নাকি কি বলে লিজ, হ্যাঁ লিজ টাইপের নাই, বছরে একটা ফিক্সড পরিমাণ টাকা দেয়, ফিক্সড অথবা ভেরিয়েবল টাকা দেয়, কিন্তু ফসল দেয় না, কিন্তু এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে ব্যাপারটা। আপনি যদি চান যে বর্গা চাষ করবেন বাইরে গিয়ে, দেশে গিয়ে জমি কিনে, ইটস নট দ্যাট সিম্পল, মানে আমাদের দেশে হয় না আর কি, মানিকগঞ্জে
সবাই সবাই ব্যবসা বুঝে গেছে তো।
হ্যাঁ,
বাট ওই যে কোনো ভাবে হোক কিছু মানে ইনভলভ রাখা আর কি এগ্রিকালচারের সাথে, কারণ তাতে আমার নিজস্ব একটা মানে কি বলবো এটাকে, নিজের পায়ে একটা বল থাকে আর কি,
মানে বেসিক নেসেসিটি
কারণ চাকরির উপরে আপনি যখন ডিপেন্ডেন্ট হবেন, চাকরি সেক্টর আসলে বলা যায় না, অনেক কিছু ডিপেন্ড করে, ওই একটা বড় ধরনের রিসেশন আসলে হিউজ জব কাট হবে, ঠিক আছে, কখন আসলে কোন সেক্টরে জব কাট হবে, কখন কি হবে, এটা নিয়ে আসলে কেউ কিছু বলতে পারে না, এই জন্য তৈরি থাকা তাতেই মনে হয় আসলে হতে
পারে। ভাইয়ের আর ওই যে চিন্তা খুবই খুবই চমৎকার, লং টার্ম মানে আপনার দূরদর্শী চিন্তা ভাবনা খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লাগলো আর কি।
না রে, এটা হচ্ছে যে ওই যে ওই চাকরি বাকরি এত ছাড়ছি বুঝছেন তো, সবসময় প্যানিকে থাকতাম আর কি, যে আমি যদি চাকরি ছেড়ে দিই তাহলে কি করবো, তখন চিন্তা ভাবনা যে এই সময় একটা খামার থাকতো তাহলে তো টেনশন করতে হতো না, গরু দুধ বিক্রি করে দেখাইতে পারতাম।
প্রতিটা জব সুইচ করলে আপনি জানেন একটা প্রমোশন হয়, এদের টাকা হয় অথবা রোল একটা শিফট হয়, তো এই এই মানে এই মাইন্ডসেটটা কিন্তু আছে যে এক জায়গায় বেশি দিন থাকা যাবে না, ম্যাক্সিমাম 2 বছর 3 বছর।
আমার 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 জব সেক্টর ভাই, আমি তো জব সেম সেক্টর সুইচ করিনি, আমি সেক্টরি চেঞ্জ করে ফেলছি,
মানে
ডিসিপ্লিন চেঞ্জ করে ফেলছি, সো ওইখানে আপনার ওই একই সেক্টর যদি আপনি চেঞ্জ করেন হয়তো বা প্রমোশন হবে, কিন্তু আমার ওই যে বললাম আমার ওই সেক্টরই পছন্দ হয় নাই, ওই মার্চের দিকে যখন আপনার গেঞ্জাম হইলো মার্চের দিকে সেক্টরি ছেড়ে দিলাম, তারপর ফিনান্স যখন পছন্দ না ফিনান্স সেক্টর, সো আমার ওই একই সেক্টরে প্রমোশন হওয়ার স্কোপটা হয় নাই আর কি। এবং আমি প্রাউড ফিল করি এই কারণে যে পোলাবান, মানে যেটা আপনারা যখন যারা ইন্টারভিউ যারা নেয়, এটা আসলে বলা ঠিক না, বললে আবার আল্লাহ তালা ইয়া নিয়ে আনে, তুমি এই এত বড় সিভি না তুমি ইন্টারভিউ দাও, তোমার লজ্জা সরম না করে না, মানে তুমি মানুষজন সিভি দেখলে তো ইয়া করে। এই জন্য যেটা ইন্টারভিউ করার সময়, ইন্টারভিউ এর একটা বড় জিনিস, ইন্টারভিউ এর সময় সবসময় আসলে ইন্টারভিউ বোর্ডের যারা থাকে তাদের তাদেরকে এটা বুঝাইতে হয় যে তোমার কোম্পানির জন্য আমি জাম দিয়ে দিব, এটা তারা খুব পছন্দ করে। আমি নিজে যখন ইন্টারভিউ নিচ্ছি তখন এই জিনিসগুলা মনে হয়েছে যে মানুষজন তারা খুব পছন্দ করে,
ওয়ফাদার।
হ্যাঁ ওয়ফাদার আর কি, চাকর হয়ে যাবো আমি তোমার, তোমার আমার মলিভ আমি তোমার চাকর, তুমি যা বলবে আমি তাই করবো।
আজকে মনে হয় হ্যাঁ পডকাস্টের শেষের দিকে চলে আসছে অলমোস্ট, অনেকক্ষণ কথাবার্তা হইলো।
আমার মনে হয় না যে এই আমাদের ডিসকাশনে কারো কোনো উপকার হবে, আমার মনে হয় যে আমরা বেশি বেশি আড্ডা মারলাম আর কি, তো কারো কোনো উপকার হলো তো ভালো, না হইলে না হইলে অডিয়েন্সের কাছ থেকে মাফ করে দাও আর কি।
আল্লাহর রহমত হবে। সো যেহেতু এখানে মানে পডকাস্টে আপনি আসলেন, একটা আপনি আজকে থেকে কিছুটা সেলিব্রিটি হয়ে গেলেন, সো
মাশাআল্লাহ আমার
আপনি
জীবনের
পীর,
লক্ষ্য ছিল সেলিব্রিটি হওয়ার।
হ্যাঁ হ্যাঁ পীর হবার কথা বলতেছেন, সো আপনার নাম্বার কি সবাইকে দিয়ে দিব?
না ভাই দরকার নেই, না
তারপর একটা এটা রিপে করতে হবে আর কি, হোয়াট ইজ দ্য ওয়ে?
ইমেল দিয়ে দিতে পারে,
আচ্ছা
ইমেল দিয়ে দিল, ইমেল করতে পারে। হ্যাঁ তাহলে ভালো হয়, তাহলে ওই যে বললেন না যে ফোনে কথা হইলি তখন ভাই হচ্ছে একটা অ্যাটাচমেন্ট চলে আসে।
হ্যাঁ না পীর, মানে সিরিয়াসলি জোকস জোকস অ্যাপার্ট, এই এই মেন্টর বা পীর এই জিনিসটা কিন্তু খুবই দরকার, স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারিয়ার। কারণ বাংলাদেশের ছেলেপেলের ম্যাক্সিমাম প্রবলেম হইলো কোনো গাইডেন্স নাই, র্যান্ডমলি মানে আন্ডারগ্রেড থেকে বের হয়ে ভাবে যে আই এম হিয়ার টু শেক দ্য ওয়ার্ল্ড।
হ্যাঁ আমার তো, আমার তো মনে হয় ব্যাপারটা আরেকটু আগে, ইন্টার পাস করার পরে কোন সাবজেক্টে আমি পড়বো এটা একটু যাচাই করা নিয়ে মানে খুবই জরুরি, তারপরে না আন্ডারগ্রেড এর পরে।
মানে অপশন অতটা লাক্সারি ছিল না আসলে, কেউ বুয়েটে চান্স পাইলে দেন ওর মানে স্বপ্নটা ফ্রেম হয়তো তারপরে, আমি ইচ্ছা করে নিজে তো বলতে পারতাম না বুয়েটে পড়বো, তাই না?
কিন্তু অন্য জায়গায় তো ইঞ্জিনিয়ারিং করা যেত।
আমার ভাই উল্টা হয়েছে, আমি ভাই ওই বুয়েট না হওয়ার পর আপনার ঢাকা ভার্সিটিতে ফার্মেসি হয়েছে, আমার বাপ এসে কেউ আমার বাপের এক বন্ধু ছিল টেক্সটাইল ফ্যাক্টরি মালিক, এ হিসাব বুদ্ধি দিছে। ও আমি আবার বিবিএ যখন করতাম মেন্টরসে কোচিং করতাম একই সাথে, মেন্টরসে খুব ভালো রেজাল্ট ছিল আমার, আমি ইচ্ছা ছিল আই বিতে ভর্তি হবো, ওই বেটা এসে আমার বাপরে বুদ্ধি দিছে আরে তুমি কিসের বিবিএ করাবে টেক্সটাইলে পড়াবে একদম সারা জীবনে ফকফকা, বাপে আমার এই সুন্দর করে ঢাকা ভার্সিটিতে ফার্মেসি বাদ দিয়ে আমার টেক্সটাইলে যা ভর্তি করেছে। টেক্সটাইলে ভাই আপনি ঢুকছেন কিনা জানি না, নিজের ভার্সিটি সম্বন্ধে বলা উচিত, মানে একটা কাকও ডাকে না সত্যি কথা বলতে গেলে, এমন মনে একটা এনভায়রনমেন্ট, দুই গিয়ে মোটর খারাপ হয়ে গেছে, 2 বছর কোনো পড়ালাই করিনি যদিও মাঝে মধ্যে তৈরি করছি।
ওই তেজগাঁও ওটা না,
তেজগাঁও ওটা,
আচ্ছা যা
আল্লাহ তাআলা তো বুঝা গেছে ভালোই করছে আর কি, আল্লাহ তাআলা ভালো একটা সেক্টর রাখছে।
তাহলে আপনার ইমেইলটা আমরা ঈদে দিব, অডিয়েন্স কে দিয়ে দিব, কারণ মাঝে মাঝে সিরিয়াসলি অ্যাডভাইস দরকার হয়।
ঠিক আছে ভাই অবশ্যই, যদিও আমার মনে হয় না কারো কোনো উপকার হবে, তারপর বড় ভাই কইছেন বড় ভাই না করা যায়,
আল্লাহ ভরসা। তো শ্রোতা ভাইরা আজকে আমাদের পডকাস্ট এখানেই শেষ, আপনারা আমাদের ফেসবুক পেজ facebook.com/দি মুসলিম গাছে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং বন্ধুদেরও শোনার জন্য ইনভাইট করবেন, এবং আমাদের সাইট দি মুসলিম গাছ.com এ প্রিভিয়াস সবগুলো এপিসোড শুনতে পারেন। আমি মাহবুব এবং সাথে আবদুল্লাহ এখান থেকেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।